আমি শুরুতে আপনাদেরকে জানাতে চাই, আজকে আমি যে জায়গায় ঘটনা রেকর্ড করছি এটা আমার নিজের ঘটনা রেকর্ড করার স্পেস না। আমি যে জায়গায় এখন এই জায়গাটা আমাদের কোর্সের ভাষায়, মানে মিডনাইট হরর পডকাস্টের কোর্সের ভাষায় জায়গাটা হচ্ছে মানে প্রতিকূল একটা স্পেস। আমি যেখানে এখন আছি আমার আশপাশে বৃষ্টি হচ্ছে অনেক, আমার আশপাশে অনেক ধরনের শব্দ হচ্ছে, এই শব্দগুলোর সাথে মানিয়ে তারপর আমি আপনাদের জন্য চেষ্টা করছি ঘটনাটা রেকর্ড করার। যে ঘটনাটা দিয়ে আজকে পর্ব শুরু করতে চাই, এই ঘটনাটা অদ্ভুত বলা যায় না আসলে, কারণ হররের যে সীমা এই সীমায় কোনো সীমারেখা নেই। এটা এমন একটা অবস্থান যে অবস্থানটা আপনার সবসময় থাকবেই, এটাকে আপনি কখনোই চাইলেও মানে একটা লিমিটেশনের ভিতরে নিয়ে আসতে পারবেন না ঘটনাগুলোকে। একজন ব্যক্তির কথা বলি, ওই ব্যক্তি ওই দিন রাতে প্রচন্ড ঘুমে কাতর, এত ঘুম তার জীবনে কখনো আসেনি রাতের বেলা। কিন্তু যখন তিনি সকালে ঘুম থেকে উঠলেন তখন তিনি দেখলেন যে তার ঘরে সবকিছু চুরি হয়ে গেছে। কি চুরি হয়েছে সবকিছু বলতে আমরা কি বুঝি, মূল্যবান জিনিসপত্রই তো। এখন মূল্যবান জিনিসপত্র কিন্তু চুরি হয়ে গেছে তার ঘর থেকে, এবং ওই অবস্থাটা এরপরে গ্রামে আরেকজনের সাথে ঘটল। তারপর দুই রাতে দুটি চুরির ঘটনা ঘটে গ্রামেরই দুই দিকে, একটা গ্রামের দুই দিকে। তৃতীয় রাতেও কিন্তু চুরির ঘটনা ঘটল এবং একই অবস্থা, চোর ঘরে ঢুকেছে কোথাও কেটে কুটে নয়, চোর দুয়ার দিয়েই ঢুকেছে এবং দুয়ার দিয়ে সে ঢুকে সে সমস্ত কিছু চুরি করতে পেরেছে, কিন্তু মানে গৃহস্থের কোনো খবরই নাই। যখন এই কথাটা এইভাবে চাউর হলো যে এক অদ্ভুত ভাবে মানুষজনের বাসায় চুরি হচ্ছে, যেখানে মানুষজন টেরি পায় না যে চোর বাসায় ঢুকছে, তো এটা থেকে প্রতিকার পাওয়ার জন্য তারা সবাই রাতের বেলা নিজেরা একজন দুজনকে জেগে থেকে নিজেদের গৃহস্থ ঘর পাহারা দিতে লাগলো। কিন্তু তারপরও জেগে থাকা ব্যক্তি পর্যন্ত ঘুমিয়ে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে রীতিমতো ঘুমে, চোখ খোলা রাখতে পারছে না সে। এই এমন একটা অবস্থায় যখন গ্রামে গঞ্জে চুরি হয়, বিভিন্ন রকমের তন্ত্রের ব্যাপার হয়, মন্ত্রের ব্যাপার হয়, চাল পড়া হয়, এটা হয় সেটা হয়, এই সমস্ত কিছু অ্যাপ্লাই করা হচ্ছিল, এই সমস্ত কিছু ব্যবহার করা হচ্ছিল, কিন্তু সমাধান হচ্ছিল না। গ্রামে ততদিনে প্রায় 8-9 ঘরে চুরি হয়ে গেছে টানা, কিন্তু প্রত্যেক রাতে ঘটছে। কি মনে করে একজন ব্যক্তি যার একটা কানের দুল, মানে একজোড়া কানের দুল চুরি হয়ে গিয়েছিল, তিনি একজন কবিরাজের কাছে যান। এবং কবিরাজ খুব ইন্টারেস্টিং একটা মানুষ, কবিরাজ হচ্ছেন একজন মহিলা এবং তার নাম পিয়ারা বানু। তো পিয়ারা বানু কাছে যখন যাওয়া হলো, পিয়ারা বানু তার সাথে কথা বলছে, ওই ভদ্রলোক এবং ভদ্রমহিলার সাথে তিনি অনেক কথাবার্তা বলছেন। কথাবার্তা বলতে 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 হুট করে তিনি হাত মুঠ করে ওই মুঠি হাতটাকে তিনি জমিনের উপরে মারলেন। এখন ওনার হাতে ওই হাত মুঠ হওয়ার পরে কতটুকু মাটি ছিল সেটা তো আসলে জানা খুব কঠিন, কিন্তু তার হাতের ওই থাবাটা যখন মাটিতে যেয়ে পড়লো, তার হাত থেকে কিছু মাটিও এক্সট্রা বেরিয়ে এলো, যে মাটিটা আবার এই জায়গার না, মানে যেখানে বসে তার আলাপ আলোচনা করছে সেই জায়গার মাটি নয়। জিজ্ঞেস করার পরে সেই পেয়ারা বানু জানায় এ হচ্ছে কবরের মাটি, এ হচ্ছে চার কবর আর তিন শ্মশানের মাটি মেশানো মাটি, আর এই চার কবর আর তিন কবর তিন শ্মশানের মাটি মেশানো এর উপরে দম করা হয়েছে, দম দম করে এরপরে এই মাটি যদি কোনো গৃহস্থ ঘরে ছিটিয়ে দেয় তো সেই গৃহস্থ ঘরের মানুষজন হাফুসের মতন ঘুমায়, মানে তাদের ঘুম মানে এত গাঢ় ঘুম হয় যে তারা আসলে সেই ঘুম থেকে যখন জেগে ওঠে যে দরজা খুলে ভেতরে ঢুকেছে সে তার কাজ ততক্ষণে আরামসে ঘরে চলে যায়, মানে মানুষজন কখনো জেগে উঠতে পারে না, মানুষজন আসলে জেগে উঠতে পারে না। তখন পিয়ারা বানু বলেছিল যে এই মাটিটুকু তার জমিনের উপরে ছিল, মানে যে বাড়িতে চুরি হয়েছিল সেই বাড়ির জমিনের উপরে। সমাধান কি জিজ্ঞেস করা হলো পেয়ারা বানুকে, কারণ মানুষজন চায় তার হারানো জিনিস যাতে ফেরত পাওয়া যায়। তো পেয়ারা বানু বলে যে ঠিক আছে, একটা ব্যবস্থা করি, দেখি কি করা যায়। ওই দিন রাতে গ্রামে গেলে একটা আশ্চর্যজনক ব্যাপার কয়েকজন মানুষ লক্ষ্য করে, বিশেষ করে চারজন মানুষ। এই চারজনের ভাষণ হচ্ছে এরকম, মানে ভাষ্যটা হচ্ছে এরকম, এই চারজনই একটা মানুষের মতো আকারকে দেখেছে। যে আকারকে তারা দেখেছে সে আকার না, ধুতি পরা, সাদা ধুতি পরা, সাদা ধুতি পরা আকার, এবং তার গলায় রয়েছে এক ধরনের সলতে। তাকে সে গ্রামের ভেতরে মানুষজন হেঁটে যেতে দেখছে, ওই চারজনই মানে বিভিন্ন ভাবে দেখেছে, সে হেঁটে যাচ্ছে এবং সে এক ধরনের ধোঁয়া ছড়িয়ে দিয়ে যাচ্ছে। কিন্তু শেষ মুহূর্ত যেটা, মানে তাকে দেখার ঠিক শেষ মুহূর্তের দিকে, সে যে ধোঁয়াটা ছড়িয়ে দিত না, ওই ধোঁয়ার মধ্যে সে গায়ে হয়ে যেত। চারজনই ভীষণ রকমের ভয় পেয়েছে। তাহলে গ্রামে কিন্তু আর একটা খবর ছড়িয়ে পড়লো যে অদৃশ্য কাকে জানি দেখা যায়, সে ধোঁয়া ছিটায় এবং এই ধোঁয়ার ভেতরে অদৃশ্য হয়ে যায়। এখন হুট করে গ্রামের ভেতরে সুন্দর একটা পরিবেশ, হুট করেই এমন আতঙ্কের পরিবেশ দাঁড়িয়ে গেল। এর ভিতরে একটা ঘটনা ঘটে গ্রামে, চুরি হয়েছে কিন্তু প্রায় 9-10টা গৃহস্থ করে ততদিনে, কারণ প্রত্যেকদিন রাতে চুরি হচ্ছে। গ্রামের একটা মেয়েকে জিনে ধরলো। এখন যখন জিনে ধরলো, ওই মেয়েটাকে প্রথম প্রথম সিম্পটম হচ্ছে কি, মেয়েটা গ্রামে মানুষজনের সাথে কাজ করছিল, কাজ করা অবস্থায় সে দাঁড়িয়ে ছিল, সে বসে পড়ল, বসে পড়ে সে নিজের মাথাকে এমন ভাবে মাটিতে মারল যে ওইভাবে তার পক্ষে বেন্ড হওয়া সম্ভব না, বসে থাকা অবস্থায় কোমরকে এত ডিগ্রিতে বাঁকানো সম্ভব না, যে বসে থেকে ওইখানে বসে থাকা অবস্থাতেই কোমর নুয়ে মাথা নুয়ে সে যে নিজের মাথা আঘাত করবে, এটা পসিবল না। সেটা বেশ কয়েকবার করল, ততক্ষণে কয়েকজন মহিলাকে ধরে ফেলেছে, বয়স্ক মহিলা। বয়স্ক মহিলারা অত্যন্ত সাহসী হয়, গ্রামের নারীরা, তারা ধরে ফেলেছেন এবং তাদের ভেতর থেকে কেউ কেউ যে ছোট আঙ্গুল কিনে আঙ্গুল ধরে বা এইটা করে ওইটা করে এই সমস্ত কিছু করেও মেয়েটাকে তারা শান্ত করতে পারছে না। মেয়েটার মুখ দিয়ে ফ্যানে বের হয় শুধুমাত্র, এবং মেয়েটা খালি ঘ্যার ঘ্যার করে, কুকুর যেরকম ঘ্যার ঘ্যার করে না, ঠিক এরকম ঘ্যার ঘ্যার করে। এখন ওই মেয়েটার পেছনে আবার প্রায় একটা বিকেল লেগে গেল গ্রামের মানুষের ওকে সুস্থ করার জন্য। পেয়ারা বানুকে ডাকা হয়েছিল, পেয়ারা বানু আসবে না বলে গিয়েছিল। আচ্ছা, পেয়ারা বানু এখন নেই, অন্য লোক তো দরকার, অন্য লোক নিয়ে আনা হলো। সে ওই বিকাল পুরোটাই নিজের মতো করে চেষ্টা করেছে, পুরো বিকাল সে চেষ্টা করেছে নিজের মতো করে সমাধান করতে, কিন্তু সে সমাধান করতে পারেনি। মরিচ পোড়া থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র দেওয়া হলো, যে জিনিসপত্রগুলো ব্যবহার করা হয় মূলত এই ধরনের পজিশনের ব্যাপারগুলোকে হ্যান্ডেল করার জন্য, কিন্তু মেয়েটার ক্ষেত্রে তখনও সে ঘটনা ঘটেনি। মানে মেয়েটা প্রচন্ড ভাবে নিজের থুতনিকে শক্ত করে রেখেছে, আর চোখগুলো মেয়েটার বড় বড়, আর মেয়েটা খালি ঘ্যার ঘ্যার করে মুখ দিয়ে ফেনার মতো বের হয়। ওই দিন রাতের বেলা ওই মেয়েদের বাড়িতে কিন্তু ওই যে ধুতি পরা আর গলা শুনতে ওই ব্যক্তিকে দেখা গিয়েছিল, সে কিন্তু ধোঁয়া দিচ্ছিল এমন নয়, সে দাঁড়িয়েছিল। যে তাকে দেখতে পেয়েছে সেও একজন বয়স্ক নারী, তিনি ওই মেয়েটা ঘর থেকে বের হতেই দেখতে পান যে তাদের ওই যে গৃহস্থ ঘরের ভিতরে ঢোকার যে স্পেসটা থাকে না, বাইরে থেকে মানুষজন আসার, ওই মানুষজন আসার ওই স্পেসে সে দাঁড়ানো। তখন কিন্তু সন্ধ্যা নেমে গেছে, অন্ধকার দাঁড়িয়ে গেছে, কিন্তু অন্ধকারের ভিতরেও গ্রামের মানুষ কিন্তু সেই সমস্ত এন্টিটিকে দেখতে পায়, এমনকি মানুষ দাঁড়িয়ে থাকলেও তারা ঠাওয়ার করতে পারে, ধরে ফেলতে পারে, এখানে কিন্তু মানুষ দাঁড়ানো। তিনি সাথে সাথে চিৎকার দেন যে এটা এখানে কে দাঁড়ানো। যখন তিনি চিৎকার দিলেন, তিনি নিজেই আর কি দেখেছেন, এই জন্য তিনি সবাইকে বলতে পেরেছেন, ব্যাঙের মতো একটা লাফ দিল, সে লাফটা যেটু সামনে এলো, তারপরে সে লাফ দিয়ে পিছিয়ে গেল, পিছিয়ে ওই যে গৃহস্থের ভেতরে যে ঢোকার যে রাস্তাটা, এই রাস্তাটা সে অদ্ভুত ভাবে পার হয়ে গেল। বাকি কিন্তু কিছু দেখা যায়নি অন্ধকারের ভেতরে। এখন সেই নারী চিৎকার দিয়ে বারবার বলছিল যে ভূত 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 ভূত, মানে উনি ভূতই বলেছে বারবার। পরবর্তীতে আর কি জানা গেল যে ব্যাপারটা হচ্ছে এরকম, সেই রাত ওই মেয়েটা না খালি একই কাজই করেছে, ঘ্যার 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 ঘ্যার, আর মেয়েটার মুখ থেকে না কোনো মতেই ফেনা বের বন্ধ হওয়া থামাতে পারছে, মানে ফেনাকে বন্ধ করতে পারছে না কেউ বের হওয়াটা। এবার ঘটল একটা অদ্ভুত ব্যাপার, যে ব্যাপারটা ঘটলো এবার সেটা হচ্ছে ওই দিন রাতের বেলা একটা শিশু বাচ্চা চুরি হয়। এতদিন পর্যন্ত কিন্তু দামি জিনিসপত্র চুরি হয়েছে তাই না মানুষের, কিন্তু এবার সেদিন রাতের বেলা ঘটলো কি যে একটা গৃহস্থ ঘর থেকে তাদের প্রায় এক বছরের কম বয়সী এক শিশু সন্তান সে নিখোঁজ। মানে এটা কিভাবে সম্ভব, কেউ কি কখনো বিশ্বাস করতে পারবে? মায়ের কোল থেকে যে সন্তান থাকে সেই মায়ের কোল থেকে সন্তানকে কে কিভাবে নিয়ে যেতে পারে, কোনো মতে সম্ভব, কিন্তু সেটা সম্ভব হয়, বাচ্চা কিন্তু নেই। এখন বাচ্চার খোঁজে তারা এদিক সেদিক কম খোঁজাখুঁজি করেনি, সেই মহিলা কবিরাজের কাছে গিয়েছিল, তিনি পর্যন্ত বলেছেন যে বাচ্চা ওরা উঠে নিয়ে গেছে, এখন বাচ্চা পাওয়া অনেক বেশি কঠিন, তারপরে তিনি দেখবেন তার মতো করে তিনি বাটির চালন হোক বা অন্য কোনো চালন হোক সেই ব্যাপারগুলো করে তিনি দেখবেন যে বাচ্চাকে কিভাবে উদ্ধার করা যায়। এখন রাতেরবেলা না মা স্বপ্ন দেখে, খালি মা স্বপ্ন দেখে বলি দেওয়ার জন্য হাড়ি কাঠ থাকে, ওই হাড়ি কাঠের উপরে অদ্ভুত ভাবে তার শিশু সন্তানকে রাখা, মানে অদ্ভুত ভাবে, এবং ওই হাড়ি কাঠের অপোজিটে একটা মূর্তি দেখা যায়, এক অদ্ভুত ভয়ঙ্কর মূর্তি। ব্যাস এইটুকু কিন্তু স্বপ্ন, তার ঘুম ভাঙা মাত্রই তিনি চিৎকার করে বলছিলেন যে মূর্তির সামনে তার সন্তানকে রাখা, মূর্তির সামনে তার সন্তানকে রাখা। তিনি কিন্তু হাড়ি কাঠ চিনেন না, আপনারা কেউ যদি হাড়ি কাঠ না দেখে থাকেন তাহলে চিনতে পারবেন না। এখন এই স্বপ্ন দেখার পর থেকে তিনি তো সকালবেলা থেকে অস্থির, মানুষজন তো তাকে বুঝিয়ে রাখতে পারছে না, আবার তারাও তো জানে না যে সন্তান কোথায়, তারা তো এটুকু বুঝেছে সন্তান গায়েব কোনো কিছু ধরে নিয়ে গেছে সন্তানকে, এটুকু তো তারা বুঝে। এখন তারা মহিলাকে সামলাতে না পারলেও মহিলা বাইরে ঠিকই বেরিয়ে যায় নিজের সন্তানের খোঁজ করতে থাকে, এবং তিনি যখন বাইরে বেরিয়ে যান কেউ তো তাকে আটকাতে পারেনি বেশিক্ষণ, কিন্তু ফিরেছেন ঘণ্টাখানেক পরে, এবং ঘণ্টাখানেক পরে যখন তিনি ফিরলেন তিনি মারাত্মক খবর নিয়ে ফিরলেন। মারাত্মক খবরটা হচ্ছে তিনি যখন মেয়েকে, মানে তার সন্তান হচ্ছে মেয়ে আর কি, তিনি তার মেয়েকে যখন খুঁজছিলেন খুঁজতে 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 তিনি তার মেয়ের কান্নার শব্দ শুনতে পান, সে কান্নার শব্দ শুনতে 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 তিনি এমন একটা জায়গায় যে পৌঁছান যেখানে মেয়ের কান্নার স্বর একেবারে কেন জানি তার মনে হচ্ছিল যে তার আশপাশ থেকে আসছে কিন্তু নিচের দিক থেকে। আরো একটু খোঁজার পরে তিনি আরো অবাক হয়ে যান, মাটির ভেতরে একটা বড় গর্ত, যে গর্তে একটা 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 মাঝারি মাপের মানুষ ঢুকে যেতে পারবে, ওই গর্তের ভেতর থেকে তার বাচ্চার কান্নার শব্দ আসে। অনেক চেষ্টা করেছেন সেইটার ভেতরে নামতে তিনি আর সাহস পাচ্ছেন না, কিন্তু অন্ধকারের ভেতর থেকে তার বাচ্চার কান্নার শব্দ আসে। এই কথা শোনা মাত্র সবাই একদম ছুটে গেল সেখানে, ছুটে গেল সেখানে ওই বাচ্চার ওই স্পেসটা, যে স্পেসটা বাচ্চাকে রাখা হয়েছে মাটির নিচে, সেখানে গিয়ে তারা সে এখন মাটির সেই গর্ত খুঁজে পায় না। মা কিন্তু ডাক শুনতে পায়, মা কিন্তু কান্না শুনতে পায়, বাকি কেউ কিছু শুনে না। কিছু সময় ভেতরে কিছু মানুষজন ধরে নিল যে এটা হচ্ছে তার আসলে মানসিক সমস্যা, মতিভ্রম হয়েছে। তারা যখন চলে যাবে ঠিক ওই মুহূর্তে ওই মেয়ে, মানে শিশু মেয়েটার মা সেই জায়গাটা খুঁজে পায়, সেই গর্তটা। এখন লোকজন প্রায় চলে গিয়েছিল, 50-60 মিটার দূরে চলে গিয়েছিল, সে যখন চিৎকার করলো খুব জোরে তারা আবার এখানে এলো, এসে তারা অবাক হয়ে গেল, তারা এই জায়গায় কতবার চক্কর কেটেছে, কতবার সবকিছু নাড়িয়ে দেখেছে, মানে ঝোপঝাড়ে পাতা পড়া না এরকম পাতাগুলো নড়িয়ে দেখেছে, কই এত বড় গর্ত দেখা যায়নি তখন, তাহলে এখন গর্ত প্রকট হলো কোন দিক থেকে। খুব সাহস করে একজন মানুষ কোনো কথা নাই বাত্র নাই সেই গর্তের ভেতরে লাফ দিয়ে দিল, আগে পা দিয়ে তারপরে সে নেমে গেল। সে যখন গর্তের ভেতরে নেমে গেল তখন ভেতরে সে যে পৌঁছানোর পর প্রথমে তো একটু মানুষজন পড়ে যাওয়ার একটা ধসাধসি শব্দ হয়, এর কিছু সময় পরে শুরু হয় আতঙ্কের চিৎকার। সেই লোকটা আতঙ্কে এত জোরে চিৎকার করছে যে তার গলার কাঁপুনিটা তার চিৎকারকে অত স্পষ্ট করছে না, শুধুমাত্র এক অদ্ভুত ধরনের কোঙানি শব্দ তার গলা থেকে বেরোচ্ছে। আর মাটির নিচ থেকে সেই শব্দটা যখন বেরোচ্ছে, সেই শব্দটা আরো অদ্ভুত লাগে। তখন আরো অদ্ভুত, কেন জানি মনে হয় অত্যন্ত ভারী, কিন্তু সাউন্ড কমে গেছে এরকম মনে হয়। তার সে চিৎকার চেঁচামেচি যখন তারা সবাই শুনতে পাচ্ছে, তাদের ভেতর থেকে আবার আরেকজন নেমে গেল। এবার যিনি নেমেছেন, তিনি আবার নিজের সাথে একটা দড়ি বেঁধে নিয়েছিলেন। তার হাতে একটা দড়ি বাঁধা ছিল, তিনি নামলেন। তিনি নামার পরে এবার তিনি নিজে চিৎকার চেঁচামেচি শুরু করে দিলেন, কারণ তিনি নিচে দেখতে পান আসলে কি জানি একটা রাখা, আর ওইখানে কি জানি নড়াচড়া করে, এবং সেখান থেকে এক অদ্ভুত ধরনের শব্দ আসে। মানে এটা চলছে, এই অদ্ভুত ধরনের শব্দ এবং কি জানি এটা রাখা। তারা শুনে অদ্ভুত ধরনের শব্দ, কিন্তু মা শুনে তো কান্না, বাইরের মানুষ তো শুনে কান্না। এবার ভেতরে আগুন পাঠানো হলো, আলো পাঠানো, আলোর উৎস হিসেবে। আগুন কিছু দূর যাওয়ার পরে আগুন নিভে যায়। আগুন কিছু দূর এক দুই কদম সামনে গেলেই কোন এক অদ্ভুত কারণে পুরো আগুন চারপাশ থেকে ঘিরে ছোট হয়ে নিভে যায়। এরপরে তারা আরো ভালো করে কিছু সময় পরে দেখতে পেল, ওইখানে শিশু বাচ্চা আসলেই রাখা হাড়িঘাটের উপরে, আর তার সামনে একটা বড় কালী মন্দির, কালী মূর্তি, মন্দির নয় মূর্তি, কালী মূর্তি। সে মূর্তি এমন ভাবে রাখা যে বাচ্চাটার পেট মূর্তির বাম সাইড বরাবর, মাথা নয়। মূর্তির যদি দুইটা কাঁধ হয়, তাহলে বাম কাঁধ ওই শিশু সন্তানের পেট বরাবর, এরকম একটা ভঙ্গিতে রাখা। সেখান থেকে শিশুকে উঠানো হয়, আর গ্রামের ভেতরে এক অদ্ভুত ধরনের কথা ছড়িয়ে পড়ে, গ্রামে কালী সাধন হচ্ছে, এই জন্য মানুষের একে পর এক অপায় ঘটনা ঘটা শুরু হয়ে গেছে। এই ধরনের কথাবার্তা গ্রামে ওই দিনই পুরোপুরি বোমের মতো বিস্ফোরণে ছড়িয়ে পড়ে। লোকজন তো এখন সেই ব্যাপার বিশ্বাস করবে, কেন করবে না? এই অবস্থার ভেতরে ওই শিশু সন্তানকে যখন নিয়ে আনা হয় ঘরে, আস্তে আস্তে তারা লক্ষ্য করে ও শরীরটা কেমন জানি নীল হয়ে আসছে। একজন দেখে বলেছিল যে ওর গায়ে 20 দাঁত দেখা যায়। 20 দাঁত কি? ওর কাঁধে আর কি দুটা মানে বাইট মার্ক রয়েছে দাঁতের মতো। এই জন্য আর কি বলেছিল সেই ব্যক্তি বা সেই মহিলা যে ওর গায়ে 20 দাঁত আছে। 20 দাঁত কি? হয়তো এই 20 দাঁত কি আমরা জানি না, কিন্তু এই 20 দাঁতের বদলতেই এই শিশু সন্তানের শরীরটা একদম নীল হয়ে যাচ্ছে। ওই অবস্থায় পেয়ারা আসেন সেই কবিরাজ, কারণ তিনি আবার একটা স্বপ্ন দেখতে পান। আরো আজব হয়ে যায় পুরো ব্যাপারটা। তিনি স্বপ্নে দেখতে পান যে একজন ব্যক্তি দৌড় দিয়ে যাচ্ছে এই শিশুটিকে মাথায় তুলে নিয়ে, এবং সেই শিশুটিকে মাথায় তুলে নিয়ে সে এমন একটা প্রান্তরে গেল যে প্রান্তরকে তিনি চেনেন না, দেখেননি কোনোদিন। সেই প্রান্তরে সে একটা দানবের সামনে বসে তার সাথে যে বাচ্চাটা ছিল সেটাকে উৎসর্গ করলো, এরকম কোনো কিছু তিনি দেখেছেন, এবং ওই দেখার কারণে তিনি এখন এখানে এসছেন সমস্যার সমাধান করার জন্য। এখন বাচ্চার শরীর তো পুরোপুরি নীল আর কান্না করছে একটু পরপর। এই পেয়ারা যে জিনিসটা মানে পেয়ারা বেগম আর কি, বা পেয়ারা বানুনার নাম পেয়ারা বেগমই বলি, পেয়ারা বেগম যে জিনিসটা নিয়ে এসেছিলেন মানে ঔষধ বা প্রতিকার হিসেবে, সেই ব্যাপারটা যখন শরীরের সাথে স্পর্শ করানো হতো, শরীর এমন ভাবে নীল থেকে একদম স্বাভাবিক আকারে এসে পৌঁছে যেত, যেটা মানে মুহূর্তের ভিতরে। কিন্তু ব্যাপার হচ্ছে যে যে বিদ্যা ব্যবহার করে ওই জিনিসটা দিয়ে সে ওই শিশুকে স্পর্শ করছে, ওই বিদ্যা তো এই পরিবারের লোকজন জানে না, তাদের পক্ষে সম্ভব না। আর তার সেই ক্যাপাবিলিটিও নাই যে সে কাউকে তার বিদ্যা শিখাবে, সেই হুকুমও সে পায়নি। এই অবস্থায় সে কি করবে? বাচ্চার উপরে বাচ্চাটাকে ছোঁয়ালে ঠিক হয়ে যায়, আর ছেড়ে দিলে আবার সমস্যা শুরু। তখন পেহারা বেগম একটা ব্যাপার ডিসাইড করলেন, তা হচ্ছে তার এমন একজন রয়েছে মানে যে তার ওস্তাদ, কিন্তু তার কিছু অশরীরী বন্ধু আছে, তাদের দিয়ে হয়তো এই সমস্যার সমাধান করা যেতে পারে। এই কথাটা আর কি বলা হলো, যখন বলা হলো তখন সেই ব্যক্তির কাছে ছুটে গেল এই বাড়ির লোকজন, এই বাড়ির লোকজন ছুটে যাওয়ার পরে সেই ব্যক্তি আবার এই বাড়ির লোকজনকে যেটা বললো, পুরো ব্যাপারটা হচ্ছে এরকম যে তারা যাতে তাদের ভিটায় শান্তিতে একদিনও কাটাতে না পারে। কিন্তু কথা হচ্ছে যে এটা তো তাদের সমস্যার কথা, কিন্তু পুরো গ্রামে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এফেক্টেড হওয়া শুরু হয়ে গেছে, এইটা তো আর একজনের পক্ষে সম্ভব না। এখন কি মাল্টিপল জিন মিলে এমন ঘটনাগুলো ঘটাতে ইচ্ছা করে মানুষকে আতঙ্কিত করে তোলার জন্য? প্রশ্ন থাকে না, কিন্তু সেই প্রশ্নের উত্তরও যেন তারা দেওয়ার জন্য অপেক্ষা করছে, একদমই অপেক্ষা। এবার ঘটল আরেকটা ঘটনা, মেয়েটার কথা বলি, যে মেয়েটা জিনে আক্রান্ত হয়েছিল, যার মুখ দিয়ে ফেনা বেরোচ্ছিল। এবার এই মেয়েটা নিখোঁজ হয়, মেয়েটা নিখোঁজ হয় এবং মেয়েটাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে যেদিন রাতের বেলা সে নিখোঁজ হয়, পরের দিন সকালবেলা হুশ আসার পরে সবাই খুঁজলো, কোথাও তাকে পাওয়া যায় না। একটা মেয়ে, যে মেয়েটা জিন দ্বারা আক্রান্ত, সে যদি এভাবে নিখোঁজ হয়ে যায়, তাহলে এটা এভাবে ধরে নেওয়া যেতে পারে যে সেই জিন মেয়েটাকে নিয়ে চলে গেছে অন্য কোথাও। এখন সেই রাতটা নামল, রাত নামল এবং ওই গ্রামের একজন ব্যক্তি বহু দূর থেকে দুটা ষাঁড় বা ষাঁড় জাতীয় গরু, মানে বেশি বড় না, ষাঁড় জাতীয় প্রাণী আর কি, একটু ছোট আর কি, এই দুটা ষাঁড় জাতীয় প্রাণী নিয়ে তিনি ফিরছিলেন। তিনি যখন ফিরছিলেন, অন্ধকার তো, তিনি দেখতে পান একদল লোক হেঁটে যাচ্ছে এবং তারা যা হাঁটছে, তিনি তখন পর্যন্ত খেয়াল করেননি তাদের হাঁটার ধরন কিরকম। এই একদল লোক সাতজন আটজন নয়জনের মতো এরকম একটা গ্রুপ হয়ে, মানে পাশাপাশি একটা গ্রুপ হয়ে, তারা এক এক কদম এক এক কদম রেখে রেখে হাঁটছিল আর তারা বিড়বিড় করে কি জানি বলছিল। ওই লোকটা তখন তাদেরকে পাস করলো, ওই সাত আটজন এই গ্রাম থেকে তখন বের হচ্ছিল, আর যে লোকটা ওই যে সার নিয়ে এসেছিল না, সে কিন্তু তখন গ্রামে ঢুকছে। এখন যখন পাস করতে যাচ্ছে, সেই সময় না সারগুলো কেমন জানি মানে হুট করে লাফ দিয়ে উঠল, লাফ দিয়ে উনাকে সহ সারগুলো পড়ে গেল। এরপর পরে সার উনার হাত থেকে একদম ছুটে গেছে। এই ঘটনার আকস্মিকতা তো ওই লোকগুলোর কিন্তু কোনো মনোভাব বলায়নি, যে লোকগুলো হেঁটে যাচ্ছিল। তিনি তাদের কাছে সাহায্য চাইলেন, তারপরও কোনো হেল্প তারা করেনি। তার সারের মতো যে পাথর বা গরু যেটি হোক, সেটা আবার তখন এদিক ওদিক ছোটাছুটি করছে এবং তিনি কিন্তু অন্ধকারে কিন্তু ঠাওরও করতে পারছিলেন যে, মানে যেহেতু সার আর কি সে লাফাচ্ছে, তিরিং বিরিং করে সে দূরে লাফাচ্ছে। এদিকে ওই লোকগুলো কিন্তু তাকে পাস করে চলে গেছে, একটু সাহায্য করেনি। এই লোকগুলোকে কিন্তু আবার আরেক গৃহস্থ ঘরের লোকজন দেখতে পায়। কিভাবে দেখতে পায়? এই লোকগুলোকে তাদের উঠানের সামনে দাঁড়িয়ে থাকতে অবস্থা দেখে তারা। রাতেবেলা যখন খাবার তৈরি করার জন্য বা গরম করার জন্য যখন বাইরে বের হয় দুজন তিনজন, তারা দেখতে পায় যে তাদের উঠানে একসাথে অনেকগুলো লোক দাঁড় করা। কারোর মুখে চাপ দাঁড়িয়ে, কারোর মুখে দাঁড়িয়ে বড়, কারোর মুখে দাঁড়িয়ে খোঁচা খোঁচা, এবং তাদের বেশভূষা বাংলাদেশের মানুষের মতো নয়, কিন্তু আবার কর্মজীবী মানুষের মতোই বেশভূষা। কিন্তু কাপড়গুলো কোনো মতে বাংলাদেশি টোনের নয়। এদের চোখগুলো কেমন জানে জ্বলজ্বল করে, সবার চোখ, যে আলোটা রিফ্লেকশন তাদের চোখে পড়ছে, তাদের প্রত্যেকের চোখ যেন জ্বলজ্বল করছে। তখন যখন তারা জিজ্ঞেস করেছিল আপনারা কে, তখন নাকি সেই লোকগুলো হাসতে শুরু করে। তারা যেভাবে হাসে, ওই হাসিটা একদম ভয়ঙ্কর, গা কাটা দেওয়ার মতো। তারা দৌড় দিয়ে ঘরের ভিতরে ঢুকে যায়। এদের যে ফাঁকে তারা দৌড় দিয়ে ঘরের ভিতরে ঢুকে যায়, সেই সময় একটা জম্বির মতো হামলে পরে ওই যে বাইরে রান্নাঘরে যে খাবারগুলো গরম করার জন্য তারা গিয়েছিল, ওই গরম খাবারগুলোর উপরে। সে চিৎকার করে ফিরে আসতে না আসতেই, মানে লোকজন সহ ফিরে আসতে না আসতেই দেখে সব সাফ, কিছু রাখে নাই, কে ফেলেছে, মানে ওরা কোনো কিছুই রাখেনি, এমন একটা অবস্থা করেছে ওরা। কিন্তু ওরা কারা, কার পাশে যে খাবারের যে তরকারি থাকে না, সেটা পুরোপুরি ছিটা, পুরোপুরি ছিটা না। কিন্তু ওই দিন রাতের বেলা আবার ওই মেয়েটার খোঁজ পাওয়া যায়। কোন মেয়েটা? যে মেয়েটা মিসিং ছিল, যার মুখ দিয়ে ফেনা বেরোচ্ছিল, তাকে কিভাবে পাওয়া যায়? সেই পেয়ারা বানু বা পেয়ারা বেগমের কাছে যাওয়া হয়। যাওয়ার পরে তিনি তো কোনো কিছু করবেন না, তার পক্ষে কোনো কিছু করা সম্ভব না, কিন্তু অনেক রিকোয়েস্টের পরে তিনি রাজি হলেন যে আয়না পরা করবেন। আয়না পরায় একজন ব্যক্তি যে ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়, ওই দৃশ্যটা না আসলে কল্পনা করার মতো না। ওই ভয়ঙ্কর ব্যক্তি দেখতে পান যে এই যে মেয়েটা, যে মেয়েটা পদেশ যে এখন নিখোঁজ, সে অমনি খেয়ে পড়ে আছে কোন একটা বাচ্চার শরীরের উপরে, এবং তার মুখে বাচ্চার শরীরের একটা হাত। হাত কোন জায়গাটা জানেন? এই যে কাঁধ থেকে যে অংশটা হাতের, এই অংশটাই। তার মুখের ভিতরে এমন যেন কুকুর বিড়াল কোন হাড় মুখের মধ্যে রেখে যখন দৌড়ায় না, তার অবস্থাটা এরকম, তাকে এইভাবে দেখতে পাচ্ছে। দেশে মেয়ে কোন বাচ্চার হাত নিজে নিজে চিবাচ্ছে। এবং কোথায়? যে জায়গাটা একদম অন্ধকার, সামনে একটা হাড়িকাঠ এবং সামনে একটা মূর্তি। অদ্ভুত রকমের, কারণ মূর্তিটা দেখা যায় না, চেনা যায় না। যখনই এই আয়না পড়াটা স্থবির হয়ে গেল অথবা ভেঙে গেল, আয়না পড়াটা ভেঙে যাওয়া মাত্র সবাই একদম অস্থির হয়ে পড়েছে। ওই দিন রাতের বেলা যেহেতু তাদের আপন মেয়ে, তাদের মেয়েকে তো তারা এদিক সেদিক ফেলে রাখতে পারে না, পারবে? তারা তাদের আপন মেয়েকে খুঁজতে বের হয়। আপন মেয়েকে খুঁজতে বের হয়ে যে তারা দেখে যে মেয়েটা ওই উপর হয়ে ভিতরে অর্ধেক এবং বাইরে অর্ধেক এই অবস্থায় আছে। এই যে সে উপর হয়ে আছে, তাকে টান দেওয়া যখন চেষ্টা করলে সে এরকম একটা শব্দ করে, মানে ডিমোনিক হাসি হেসে সে কর্তার ভেতরে ঢুকে যায়। এটা কিন্তু তার মেয়ে, এটা কনফার্ম, এটা আসলে মেয়েটা যে নিখোঁজ সেই মেয়ে। এখন যখন ভেতরে মেয়েটা চলে যায়, ওই মেয়েটাকে উদ্ধার করার জন্য ভেতরে আরো দুজন তিনজন ঢুকে যান, এবং সেই সময় তারা নিজেদের চোখে দেখতে পায় আর কি, কারণ তাদের কাছে তো তখন দিনের আলো তো স্পষ্ট, চারপাশ ওই আলো যথেষ্ট ভেতরে কি হচ্ছে না হচ্ছে দেখার জন্য। তারা দেখতে পায় তার হাতে একটা কাটা মাথা, মেয়েটার হাতে একটা কাটা মাথা, সেখান থেকে রক্ত বেরিয়ে পড়ছে, এবং সেই কাটা মাথার আরোহণ কারণ না, ছোট ছোট বাচ্চার, ছোট ছোট বাচ্চার, যাতে বোঝার বয়সই হয়নি, কোন রকমই বোঝার বয়স হয়নি। সে বাচ্চার শরীরের অংশগুলো ওই মেয়েটার মুখের মধ্যে ছিল। ভাবা যায়, ভাবা যায় না। তারা সেখান থেকে বের হন, তারা সেখান থেকে উদ্ধার পান। উদ্ধার পাওয়ার পরে তারা নিজেরাই আলাপ আলোচনা করে, কারণ তারা দেখতে পাচ্ছেন যে এই সমস্ত কবিরা আর এই লোকজন দিয়া এত কোনো সমাধান হচ্ছেই না। তখন তারা ডিসাইড করলো যে তারা ওই গর্তকে ভরে ফেলবে, যে গর্তটা ভেতরে হয়েছে। কিন্তু এইভাবে কি সমস্যার সমাধান সম্ভব? কোনো কিছু ঢেকে দিলে কি সেই সেটা সমাধান হয়ে যায়, যে আমার এখানে সমস্যা দেখা দিবে না? কিন্তু সেদিন রাত ওটা ছিল সবচেয়ে বড় রাত তাদের জন্য। গ্রামে আটজন লোক প্রবেশ করে। যারা প্রবেশ করে তারা অনেকটা শ্রমিকদের মতো বেশভূষার, কিন্তু তারা সকলে একই কদম দেয়, একসাথে একই কদম, একসাথে হাত নড়ে, একসাথে মাথা নড়ে, একসাথে হয়তো কথা বলে তারা। এই আটজন যে গ্রামে প্রবেশ করেছে, এটা প্রথমে একজন দেখতে পান। যিনি দেখতে পান, তিনি শুধু দেখতে পান এইটুকুই, আটজন লোক রাস্তা দিয়ে ধরে ওই মেয়ের বাড়ির দিকে যাচ্ছে, যে মেয়েটা যার মুখে ফেনা উঠে, যে পজেসড, তার বাড়ির দিকে। এটুকু সেই ব্যক্তি দেখেছে শুধু। এবার এই আটজন লোক ওই মেয়ের বাড়িতে যে পৌঁছায়, ওই মেয়ের বাড়ির উঠোনে তারা দাঁড়িয়ে রয়েছে কতক্ষণ কেউ জানে না। তারা যতক্ষণ সেখানে দাঁড়িয়ে রয়েছে, ততক্ষণ ওই মেয়েটা ভেতর থেকে অস্থির হয়ে উঠেছিল। সে বারবার বারবার কাঁপছিল, সে বারবার ভয় পাচ্ছিল, অথচ সে কিন্তু পজেসড নিজেই, কিন্তু ওই অবস্থাতে সে ভয় পাচ্ছে। বাইরে না এক ধরনের শব্দ শোনা গেল, ওই বাড়ির গৃহস্থ লোকজন শুনল। আটজন মানুষ যদি একসাথে কদম ফেলায়, এক ধরনের শব্দ হবে মাটির উপরে, আর সেই কদম যদি আরো জোরে ফেলে, শব্দ আরো জোরে হবে, ওই শব্দ যখন হয় এই মেয়ে আরো বেশি কেঁপে ওঠে। একজন যখন দরজা খুলে বাইরে বের হলো অন্য গৃহস্থ ঘরের, ওইখান থেকে একটা চিৎকারের শব্দ ভেসে আসে। চিৎকারের শব্দ ভেসে আসে, এক এক করে আশপাশের গৃহস্থ ঘরগুলোতে চিৎকারের শব্দ শুরু হয়। ফাঁক দিয়ে অথবা কোনো কোনো ভাবে জানালা খুলে বা দরজার যে কোনো এক অংশ খুলে ওই গৃহস্থ বাড়ির সবাই দেখতে পায় আটজন মানুষকে। তারা একসাথে এমন ভাবে দাঁড়িয়ে রয়েছে। তাদেরকে দেখে ভয় পাওয়ার পিছনে কারণ কি? কারণ যাদেরকে দেখছে তারা কেউ জীবিত না, তারা কেউ জীবিত ছিলই না। যাদেরকে দেখছে তারা হচ্ছে ফিরিঙ্গি ডাকাত। এই ডাকাত বাহিনী এই বাড়িতে ধরা পড়েছিল, ঠিক এই বাড়িতে এই উঠানেই, এবং এইখানে ধরা পড়ার পরে তাদেরকে মেরে আত্মরা করে এই গ্রামের এক পাশে নিয়ে রাখা হয়েছিল। মনে করেছিল তারা আত্মরা, কিন্তু তাদেরকে যখন মারধর করা হয় প্রচন্ড মার ধরে তাদের সবারই মৃত্যু হয়ে যায় সেইখানে। বাইরের দিক দিয়ে মানুষজন বুঝতে পারেনি, কারণ বাইরের দিক দিয়ে তো কোনো কিছু কাটেনি, ভাঙেনি, কিছু হয়নি, কিন্তু ভেতর দিয়ে যা হওয়ার তা হয়ে গেছে। ওই মানুষগুলো মারা গেছে। ফিরিঙ্গি ডাকাত, এদের একটা ভয়াবহ ত্রাস ছিল সেই সময়। মানে এরা যে বাড়িতে ঢুকতো ওই বাড়িতে ঢুকে একেবারে সবকিছু নিয়ে চলে যেত, যেই কারণে প্রথম দিকের ওই আলামতটা কিন্তু তখন প্রকাশ পায় যে আলামতটা হচ্ছে ওই যে চুরি হতো অদ্ভুত হয়ে নিঃশব্দে চুরি হতো, কিন্তু চুরি হতো অনেক দামি দামি জিনিস, চুরির সাথে ডাকাতি তো কখনো মিলে না। তাহলে এদের সাথে তার সম্পর্ক কি? মানুষজন তো এদেরকে দেখে একদম ভয় পেয়ে গেছে। যে যার ঘরের দরজা লাগিয়ে ফেলেছে, চিৎকার করছে, চেঁচামেচি করছে, আর ওইদিকে ওই মেয়েটা সে আরো অস্থির হয়ে উঠেছে, সে যেন পাগল প্রায় হয়ে গেছে তখন। কিন্তু এই অবস্থাতে মানুষজন, গ্রামের মানুষজন কি করতে পারে? কোনো কিছু না। ওই রাতের বেলা এক এক করে প্রত্যেক গৃহস্থ ঘরের বাড়ির সামনে যায় ওই আটজন, আর এই গ্রামের সবাই সেই গৃহস্থ ঘরের লোকগুলো সবাই দেখতে পায় ওদেরকে, সেই ফিরিঙ্গি ডাকাত দলের লোকদেরকে। অপরাধী যারা, তারা কেন এভাবে ঘোরাফেরা করছে, যারা মারা গেছে। এবার আবার দূরে যাওয়া হলো সেই পেয়ারা বানু বা পেয়ারা পেগমের কাছে। তার কাছে যাওয়ার পরে এবার তাকে জিজ্ঞেস করা হলো, এই যে শুরু থেকে একের পর এক উল্টাপাল্টা ঘটনা ঘটেই ঘটে ঘটে ঘটে, এর সাথে আবার এই মরা ডাকাতগুলোর হিসাব কি? এখন পেয়ারা বানু তার মতো করে তার যত রকমের প্রক্রিয়া রয়েছে সেই সমস্ত প্রক্রিয়াগুলো অ্যাপ্লাই করে তিনি কোন উত্তর বের করতে পারছেন না। শেষমেশ এই গ্রামের মানুষজন বাইরে গেল। বাইরে গিয়ে তারা এমন এক ব্যক্তির খোঁজ পেল যে ব্যক্তি তাদের এক রকমের উপকারী করল পরবর্তীতে বলা চলে। কেন? যতদিনে সেই ব্যক্তির তারা খোঁজ পেয়েছে ততদিনে গ্রামের মানুষজন অসুস্থ হতে শুরু করেছে। ঠিক যেইভাবে কখনো কখনো ভাইরাস চারপাশে ছড়িয়ে পড়ে, ঠিক ওইভাবেই এক ধরনের রোগ ছড়িয়ে পড়তে শুরু করলো। কোনো কারণ ছাড়াই অসুস্থ হচ্ছে মানুষ। মাথা ব্যথা করছে, পেট ব্যথা করছে, শরীর কাঁপছে, হাত পা নড়ে যাচ্ছে, কেমন জানি করছে একের দ্বারা। যখন সেই ব্যক্তির কাছে গেল তারা, তখন সেই ব্যক্তি নিজে থেকে তাদেরকে বলল, আটজন আসে তাইলে না? ওরা তো অবাক, গ্রামে যে লোকেরা গিয়েছিল। সেই ব্যক্তি বলল যে আমি আজকে যাবো না, তিন দিন পরে যাবো, চলে যান। তাই তিন দিন গ্রামের মানুষজন আরো বেশি সাবধান থাকবেন। সে তার মতো করে যেভাবে ডিল করার দরকার সেটাকে সেভাবে ডিল করবে বলে জানাল। এখন এই আটজন মানুষ যারা মারা গেছে তারা তারপরও সেই দিন রাত পরের দিনও রাত পরের দিনও রাত এইভাবে পুরো গ্রাম ঘুরছে। নির্দিষ্ট সময় আসে এবং নির্দিষ্ট সময় পর পরে তারা চলে যায়। চুরি ডাকাতি সমস্ত কিছু কিন্তু থেমে গেছে। এখন কিন্তু শুধুমাত্র একটা সমস্যা, তা হচ্ছে গ্রামের মানুষজন অসুস্থ হচ্ছে। এর ভেতরে তাদের অসুস্থতার অবস্থা এত খারাপ দিকে পৌঁছে গেল যে প্রত্যেক ঘরে বা প্রত্যেক গৃহস্থ ঘরে একজন করে বাকি সবাই অসুস্থ। সেই পর্যায়ে ওই গ্রামে প্রবেশ করেন সেই ব্যক্তি। সেই ব্যক্তির নাম এই মধ্যে আমাদের কাছে অজানা। ধরে নেওয়া যাক তিনি একজন কবিরাজ। তো সেই ব্যক্তি কবিরাজ যখন গ্রামে প্রবেশ করেন তার সাথে ছিল তিনটে ডাব। তিনি তিনটে ডাব ওই গ্রামের সবগুলো মানুষকে এক ফোঁটা এক ফোঁটা করে খাওয়ালেন, তিনটে ডাব ওই গ্রামের সবগুলো মানুষকে এক ফোঁটা এক ফোঁটা করে খাওয়ালেন সন্ধ্যাবেলা। এরপরে তিনি বললেন, মানে অসুস্থ রোগীগুলো সহ, পরে তিনি বললেন যে তিনি রাতের বেলা এই গ্রামে ঘোরাফেরা করবেন, তারা যাতে কেউ রাতেরবেলা দরজা খুলে বেড যাতে না হয়। ঘটনা যেটা সেটা হচ্ছে, এই কবিরাজ ওই রাতের বেলা ওই আটজন ফিরিঙ্গি ডাকাতের মুখোমুখি হয়েছিল। ওই আটজন ফিরিঙ্গি ডাকাতের মুখোমুখি হওয়ার পরে সেই ফিরিঙ্গি ডাকাতদের ভিতর থেকে একজনের সাথে সে কথা বলার চেষ্টা করে, কিন্তু এরা তো মানুষ না, এরা তো মারা যাওয়ার শয়তান। কবিরাজকে সেইখান থেকে উত্তর দেওয়া হয় যে তারা এখানে এসে তাদের সবাইকে ধ্বংস করে দেওয়ার জন্য। কবিরাজ যখন তাদেরকে বাবা জিজ্ঞেস করে যে এটা কেন করছো, তোমরা পুরো গ্রামে তোমরা চুরিচামারি কেন করছো, এগুলো করছো কেন, তারপর মানুষকে অসুস্থ করছো কেন, তারা শুধু একটা কথাই বলে, ওরা কাউকে ছাড়বে না। ওদের এই এক কথার বিপরীতে কবিরাজ যেটা আবিষ্কার করলো যে ওরা শুধু একটা কথাই বললো যে ওরা কাউকে ছাড়বে না, মানে অসুস্থ করবে বা বড় ধরনের কোনো কিছু, তাই না? কিন্তু চুরি বা ডাকাতি বা এর পরবর্তীতে মেয়েটা যে পজেসড, এটার সাথে এদের কোনো সম্পর্ক বোঝা যাচ্ছে যে নেই, কারণ মেয়েটার পাগলামিও থামেনি, চুরি আবার শুরু হয়েছে একই সময়ে। আর ওই ডাবের পানিটা খাওয়ার পর থেকে, সন্ধ্যার পর থেকে যারা যারা ডাবের পানি খেয়েছে তারা 3-4 ঘন্টার মধ্যেই রিলিফ পাওয়া শুরু করলো তাদের সিমটম থেকে। এবং এই খবর সে রাতেবেলা পেয়ে গেছে মধ্যরাত নাগাদ, ততক্ষণে সে বেরিয়ে এই আটজন ফিরিঙ্গি ডাকাতের মুখোমুখি হয়েছিল। এখন একটা ব্যাপার তো পরিষ্কার, তাহলে অন্য কেউ কোনো কিছু করার চেষ্টা করছে। ওই কবিরাজ কিন্তু তখনও জানত না যে এই গ্রামে মাটির নিচে একটা গর্ভগৃহ আছে, গর্ভগৃহ ওই যেখানে মানে শিশুদের মাথা পাওয়া গিয়েছিল, মনে পড়ে মেয়েটার হাতে যে শিশুদের মাথা ছিল, ওই গর্ভগৃহের কথা যখন কবিরাজ প্রথমবার জানতে পারে, যখন জানতে পারে যে সেখানে হাড়ি কাটাছে, তো সেইখানে তিনি যে পৌঁছে যান, সেইখানে তিনি যে পৌঁছে যান, কারণ সমস্যার একটা সমাধান প্রয়োজন, যদি সমাধান না করা যায় তাহলে তো তার এখানে আসাটি বৃথা। কিন্তু এবার এখানে উন্মোচন হয় আসল খেলাটা। ফিরিঙ্গি ডাকাতরা বাবার একই কথা বলছিল না যে তারা তারা এটা করবে, তারা এটা করবে, একই কথা বাবা বলছিল যে তারা কাউকে ছাড়বে না। শুরু থেকে যে ঘটনাগুলো ঘটছিল এবং শেষের দিকে এসেও যে ঘটনাগুলো ঘটছিল, এই সমস্ত কিছুর সাথে ফিরিঙ্গি ডাকাতের এই শয়তানি খেলাটা জড়িত। কারণ মাটির নিচে যেখানে গর্ভগৃহ আছে, এই গর্ভগৃহের ভেতরে যেখানে হারিকেটের পাশে একটা কালী মূর্তি রাখা, এইখানেই একজন বেঁচে ছিল, কিন্তু একজন, 9 জনের ভেতরে একজন, 8 জন মারা গেছে, 9 জনের ভেতরে একজন এই গর্ভগৃহে সে এখনো আছে, ভাবতে পারেন? এখানে আসার পর কবিরাজ এটা কিভাবে জানলো, কারণ সে যখন এখানে এসছে গ্রামের লোকজনকে নিয়ে আসেনি, সে এখানে একা এসছে, খুঁজে পেয়েছে, খুঁজে পাওয়ার পরে সে যখন তার মানে এক ধরনের অবস্থা তৈরি হয় না আমাদের, যেখানে খুরের দেখা লাগবে, হঠাৎ করে এক ধরনের পাগল ভাব মাথার মধ্যে চেপে বসে যে আমাকে মাটি করে দেখাই লাগবে, যখন তার এই অবস্থাটা হয় ঠিক ওই সময় ওই ফিরিঙ্গি ডাকাতটা সেখানে হাজির হয়। কিভাবে জানেন? মার্চ করতে 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 ওরা ওইখানে এসে হাজির হয়। এই ডাকাত দলের সদস্য ছিল 9 জন, 8 জনই মারা গিয়েছে, 1 জন পালিয়ে গিয়েছিল সেদিন রাতের বেলা, আর যে পালিয়ে গিয়েছিল সে এখানে এসেছিল, এবং সে নিজে এই গর্ভগৃহে আশ্রয় নিয়েছিল। এখানে যেটা গর্ভগৃহ আছে এটা সে জানত, কারণ সে একজন সাধক, তার অত্যন্ত লোভ বেশি, সে সাধক, এবং সে এখানে বসে গোপনে এই যে কবরের মাটি যেটা ছুঁড়ে দেওয়া হতো, মানুষজন ঘুমিয়ে থাকতো, এই জিনিসপত্রগুলো সংগ্রহ করত, জিনিসপত্রগুলো সংগ্রহ করে চুরি করে 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 সেটা কালী মূর্তির ব্যবস্থা করে, এই সমস্ত কিছু সে করতে পারে একদম ঘোর রাতের বেলা, ঘোর রাতের বেলা সমস্ত কাজ করত, তারপরে কালী মূর্তি সে ব্যবস্থা করে। কালী মূর্তি ব্যবস্থা করে সে এখানে এসে, যেহেতু সে সাধক, গর্ভগৃহতে সে আশ্রয় নিয়েছে আর আগে থেকেই, সে এখানে বসে সে তার সাধনা শুরু করে। কোন সাধনা জানেন? কারেন জিন নামক এক অস্থির শক্তিশালী সত্তাকে ডেকে আনার। যেহেতু 8 জন মারা গিয়েছে, ওই স্মৃতি সেখানে আশপাশে একদম জড়িয়ে রয়েছে, ওদের কারিন্দা এদিক ওদিক ঘোরাফেরা করবে এখন, ওদেরকে একটা রাস্তা তৈরি করে দেওয়া হলো, এবং তৈরি করে দেওয়া হলো কিভাবে জানেন, যে তোরাই আবার জীবিত হবি। ওদেরকে বোঝানো হয় যে তোরা আবার জীবিত হবি, তোরা সেই দেহ ধারণ কর যে দেহে তোরা ছিলি, প্রত্যেকের তোদের দেহে ফেরত যা। এখন সে কারিনদের অবস্থা এরকম হয় যে তারা মদ্যপ অবস্থায় থাকে, মদ্যপ এই কারণে তারা তখন পর্যন্ত বুঝে উঠতে পারেনি তারা মৃত্যুর শিকার হয়েছে কিনা তাদের শরীর। কারিন কিন্তু তখন বুঝে উঠতে পারে না, কারিন তখন কিন্তু সেই মেমোরির ভেতরেই থাকে। মৃত্যু কিন্তু সবাইকে ধরে, শুধু মানুষকে নয়, সেই সত্তাকেও। সেই সত্তাকে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে না, ওই মদ্যপ একটা অবস্থার মতো থাকে, মানে স্মৃতি এলোমেলো অবস্থায় থাকে। এই সুযোগটা সে কাজে নেয়, যেহেতু সে সাধক, সে তাদেরকে এইভাবে বুঝায় শরীরে আয়, এই শরীরে তো রুহ নেই, রুহহীন শরীর তো পচবে, গলবে, রোগ ছড়াবে। তো একজন একজন যে কদম কদম, একই একই কদম কদম দিয়ে যে হাঁটে না, এরা আর কেউ না, এরা ওরাই, ওই ডেড বডি গুলাই। এই জন্যই গ্রামের রোগ ছড়াতে শুরু করেছে, এই ডেড বডি গুলোই মতো তার সামনে। আর মজার ব্যাপার হচ্ছে, এই গর্ভগৃহের ভিতরে সে এখন আটকা, সে বেরোতে পারছে না, বেরোতে পারছে না। গ্রামের মানুষ তারা নিয়ে গিয়েছিল, সে কবিরাজ গ্রামের মানুষ নিয়ে গিয়েছিল, গ্রামের মানুষ নিয়ে সেই গর্ভগৃহ খুলে সেই শয়তানটাকে বের করা হয়, সেই শয়তানকে বের করা হয়। এরপর সেই শয়তানকে ভালো মতো যেভাবে যে পারে সেইভাবেই মেরেছে, মেরে আবার তাকে সেইখানে খুন করে ফেলেছে। গ্রামের মানুষ তো কবিরাজ চেয়েছিল বাঁচিয়ে তাকে সরিয়ে দিতে, কিন্তু গ্রামের মানুষ তাকে খুন করে ফেলেছে মেরে পিটিয়ে। এবং এই ব্যবস্থা করেছে যে গতবার যেরকম লাশ ফেলে দিয়েছিল ওই ব্যবস্থা করেনি, আর একেবারে তাকে দাফন পর্যন্ত দিয়ে দিয়েছে, মানে ওই রীতিনীতি অনুযায়ী। তারা তো জানতো না যে সে মুসলমান না, তাকে দাফন দিয়ে দিয়েছে, জানতই না। ওই অবস্থাতেই যাতে কবর থেকে লাশ না উঠতে পারে, কিভাবে জানেন, 8 ফিটের মতো, মানে তাদের হিসেবে প্রায় 4 হাত করে মাটির মাটির নিচে, 4 না 5 হাতের বেশি মাটির নিচে পুঁতে দিয়েছে তাকে। পরে কবিরাজের উপর তারা আবার চাপ প্রয়োগ করেছিল সেই গ্রামবাসী, যাতে এইখান থেকে আবার কোনো কিছু না হয়, সে ব্যবস্থা পরে কবিরাজ সেখানে করে দিয়েছিল। এটাই ছিল ঘটনা। এই যে যত কিছু আপনারা দেখেছেন, এই সমস্ত কিছুর সাথে এই ফিরিঙ্গি ডাকাত জড়িত। এই ফিরিঙ্গি ডাকাত, যে ফিরিঙ্গি ডাকাত ওইখানে জীবিত ছিল তাকে ফিরিঙ্গি ডাকাত বলা হয়, যে পরবর্তীতে গর্ভগৃহ থেকে তাকে বের করে তাকে মারা হয়েছিল। আবার
মায়াবাই ভৌতিকতার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। হাকিম হুজুরের আরো একটি ঘটনা নিয়ে হাজির হয়ে গেলাম আজকের এপিসোডে। যে পরিবারের সাথে মূল সমস্যাটি হয়েছিল, সেই পরিবারের সমস্যার সমাধানে তিনি গিয়েছিলেন সেখানে, এবং সেখান থেকে তিনি মূল ঘটনা উদ্ঘাটনের জন্য তিনি যে জঙ্গলে গিয়েছিলেন সেখানে তিনি মহাবিপদে পড়েছিলেন। সেখান থেকে উদ্ধার হওয়ার ঘটনাই আজকে মূল ঘটনা। তো শুরু করছি আজকের ঘটনা। মোহন মিয়া নামের এক পরিবার পাহাড়ি অঞ্চলে বসবাস করত, সিলেটের কোন একটা অঞ্চল। সেখানে মোহন মিয়া এবং তার পরিবার সেই পাহাড়ি অঞ্চলে থাকা শুরু করে। নিজের পৈতৃক বাড়ি অন্যত্র থাকা সত্ত্বেও সে সেখানে থাকত না, তার নিজের পরিবার পরিজন নিয়ে শেষ তার পরিচিত একজনের জায়গায় সে উঠেছে। বেশ অনেক বছর হয়েছে, সে পরিচিত জনের জায়গা ছিল পাহাড়ি ঢালে, এক চা বাগানের মালিকের জায়গা ছিল। তো ওই জায়গাটাতে তিনি টিনের ঘর তুলে সেখানে থাকা শুরু করেন। বেশ কয়েক বছর যাবতই তিনি চা বাগানে কাজ করেন। চা বাগানের চা পাতা সংগ্রহের দায়িত্বে ওনাকে ওই বাগানের মালিক নিয়োগ দিয়েছিলেন। তো একটা সময়ে তিনি কাজ করতে করতে এমন একটা পর্যায়ে চলে যান যে ওই বাগানের যে মালিক ছিলেন তিনি একটা ম্যানেজার পোস্টের মতো দায়িত্ব সেই মোহন মিয়াকে দিয়ে দেয়। পাহাড়ের একটা ঢালে তাদের যে বাড়ি ছিল সেই বাড়ি থেকে কয়েকটা একটু দূরে হবে, হয়তো কয়েক পাহাড় দূরে, বড় বড় পাহাড়ের অংশ আছে, সে অংশগুলো পার হয়ে একটা পাহাড়ের চূড়াতে একটা বাংলো ছিল। সেই বাংলোয় তাকে থাকতে হবে বেশ কয়েকদিন এবং সেখানে তদারকি করার পর তারপর তাকে বাড়িতে আসতে দেওয়া হবে। তো যেহেতু একটু বড় দায়িত্ব পেয়েছে, অবশ্যই মালিক পক্ষের কথা তাকে শুনতে হবে। তো বিগত 5-6 বছর যাবৎ মোহন মিয়া ওই চা বাগানে চাকরি করতেছে। তো যখন তাকে দায়িত্ব দেওয়া হলো যে ওই বাংলোয় তাকে থাকতে হবে, তদারকি করতে হবে, মূলত দেওয়া হয়েছিল ওই বাংলোটা তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, সাথে কয়েকজন লোকজন দেওয়া হয়েছিল তাদের সাহায্যে ওই বাংলোটা একটু ঠিকঠাক করতে হবে, কারণ ওই বাংলোতে অনেক দূর থেকে মেহমান আসবে, তারা সেখানে থাকবে। তো এই বিষয়টা মালিক কর্তৃপক্ষ থেকে তাকে জানিয়ে দেওয়া হয়েছিল। মোহন মিয়া তখন তার অন্যান্য কর্মচারীদেরকে নিয়ে এসে ওই বাংলোতে যায় এবং সেই বাংলোটা এমন একটা অবস্থা ছিল যে বেশ পুরনো হয়ে গিয়েছিল, একদম বাহিরের অংশটুকুতে লতা পাতা জড়িয়ে গিয়েছিল, শেওলা পড়ে গিয়েছিল সামনের উঠোনের পাকা অংশটুকে। পাকা অংশতে শেওলাগুলো ভালো করে পরিষ্কার করা হয়েছিল, ভেতর বাহির সবকিছু পরিষ্কার করে একদম থাকার উপযুক্ত করে দেওয়া হয়েছিল সেই বাংলোটি। মোহন মিয়া 3-4 দিন যাবৎ সেখানে থেকেছে, নিজে লোকজন দিয়ে ওই কাজগুলো করিয়েছে। পরবর্তী সময়ে ওই বাংলোতে যখন নতুন মেহমানরা উঠে, তারা টুকটাক কিছু সমস্যা ফেস করেছিল, যে সমস্যার কথা তারা বাগানের মালিককে জানায়। তো বাগানের মালিক এই বিষয়টা জানার পর ওই বাগানের মালিক মোহন মিয়াকে বলে যে তুমি সেখানে যাও, গিয়ে খোঁজ খবর নিয়ে দেখো আসলে সমস্যাটা কি, তারা কেন ভয় পাচ্ছিল। ওখানে যারা অতিথিরা উঠেছিল বাংলোতে, তারা 2 দিন থেকেছে, 2 দিনে তারা বিরাট ধরনের কি যেন প্যারানর্মাল সমস্যা তারা ফেস করেছিল, তো যে কারণে তারা ওই বাংলো থেকে চলে যায়। তো সে কারণে মালিক পক্ষ মোহন মিয়াকে তাড়াতাড়ি সেখানে গিয়ে ভালোভাবে খোঁজ নেওয়ার জন্য বলে। মোহন মিয়া তার সাথে আরো 2 জন কর্মচারীকে নিয়ে সে বাংলোতে যায় এবং মোহন মিয়া বলে যে দিনের বেলা ভালো করে চারদিক খোঁজ খবর নিয়ে জানা যায় যে কিছুই নেই, একদম স্বাভাবিক পরিবেশ, কিন্তু রাতের বেলা কি ঘটে সেটা জানার জন্য মোহন মিয়াকে সেখানে থাকতে হবে। মোহন মিয়া এমনিতেই সাহসী মানুষ, সে ভয় পায় না, সে কোনোদিনই এসব বিষয়ে সে ভয় পায় নাই। এসব বিষয় আছে সে জানে, প্যারানর্মাল বিষয় ঘটে মানুষের সাথে সে জানে, কিন্তু সে এসব বিষয় কোনোদিন ফেস করে নাই। তবুও মালিকের নির্দেশে তাকে সেখানে আসতে হয়েছে। মোহন মিয়া তখন সেখানে যায় তার 2 কর্মচারীকে নিয়ে এবং সে রাত্রিটা সে সেখানে যাপন করে। ওই দিন রাতের বেলার কথা, মোহন মিয়া যখন 2 কর্মচারীকে নিয়ে ঘরের ভেতরে শুয়েছিল, মোবাইল নেটওয়ার্ক তেমন একটা পাওয়া যাচ্ছিল না, কারণ পাহাড়ি এলাকা তো এমনিতেই নেটওয়ার্ক অনেক দুর্বল থাকে, তো আশেপাশে যে টাওয়ারগুলো আছে সেগুলো থেকেও মাঝে মাঝে ছেড়ে ছেড়ে সিগন্যাল আসে। তো ওই পর্যায়ে মোহন মিয়া তখন রুমের ভেতর বসে আছে। তো হঠাৎ করে মোহন মিয়ার কেন যেন মনে হলো যে বাহিরের উঠোনে কেউ একজন মাটি করছে, কুদাল দিয়ে বা এরকম ধারালো বস্তু দিয়ে মাটি খুঁড়লে যেরকম একটা আওয়াজ শোনা যায়, ঠিক সেরকম একটা আওয়াজ মোহন মিয়া পায়। মোহন মিয়া এই জিনিসটা আওয়াজটা পাওয়ার পর সে তার 2 কর্মচারীকে জানায় যে তোমরা কিছু শুনছো কিনা। তখন তারা বলে যে হ্যাঁ, আমরাও একটু শুনেছি যে উঠোনে কিসের জন্য একটা আওয়াজ হচ্ছে। মোহন মিয়া তখন সে ওই বাংলোর জানালার পর্দাটা সরিয়ে সে বাইরের দিকে তাকায়। চাঁদের আলো থাকাতে আর পাহাড়ের উঁচু যে চূড়ায় যে বাংলোটা ছিল ওই অংশটুকুতে গাছপালার পরিমাণ একটু কমই ছিল, বড় বড় গাছপালা ছিল কিন্তু সেগুলো কেটে পরিষ্কার করে দেওয়া হয়েছে, মানুষজন যেন সেখানে এসে নির্বিঘ্নে শান্তিতে থাকতে পারে এই জন্য। তো তখন মোহন মিয়া হালকা চাঁদের আলোয় যে জিনিসটা দেখতে পায়, কালো কাপড় পরা একটা লোক, সে হাতে কুদাল নিয়ে ওই উঠোনে মাটি করছে। তো দেখতে একদম স্বাভাবিক মানুষের মতোই, তার চালচলন এবং মাটি কাটার যে স্টাইল সে ঠিক একজন সাধারণ দিনমজুরের মতোই, খুব জোরে জোরে কূপ দিয়ে সে একটা গর্ত করতেছে। তো যখন এই জিনিসটা মোহন মিয়া দেখে, সে তখন জানালার গ্লাসটা খুলে একটা চিৎকার দেয়, কে কে এখানে মাটি করছে কে, এইভাবে সে একটা চিৎকার দেয়। চিৎকার দেওয়ার পর সে দেখতে পায় ওই লোকটা পিছনে ঘুরার তাকায় নেই, ওই লোকটা সোজা একটা দৌড় দিয়ে পাহাড়ের যে রাস্তাটা ছিল ঢালকাটা ওই রাস্তা দিয়ে নেমে যায়। তো তখন মোহন মিয়া সাথে সাথে তার 2 কর্মচারীকে বলে যে দরজা খোলো তাড়াতাড়ি। তো দরজা খুলে ওই 2 কর্মচারীকে পাঠায় যে তোমরা যাও, ধরতে পারো লোকটাকে, লোকটা কে এখানে কেন মাটি খুঁড়তে আসছে এই বিষয়টা জানার জন্য। তো তখন ওই দুই কর্মচারীকে মোহন মিয়া পাঠিয়ে দেয় ওই লোকটার পেছন পেছন। মোহন মিয়া যখন আসে ওই মাটি খোঁড়ার অংশের উপর, তো তার হাতে টর্চ লাইট ছিল, সে টর্চ লাইট দুই অল্প গর্ত করা অংশতে সে যখন লাইট টর্চ লাইটের আলোটা ফেলে মোহন মিয়া যেটা দেখতে পায় একটা মানুষের হাতের কবজির কঙ্কাল সে গর্তের মধ্যে পড়ে আছে। একদম স্পষ্টভাবে মোহন মিয়া সেটা দেখল এবং এই জিনিসটা দেখে সে একটু আঁকড়ে উঠল যে এই বাংলোর উঠোনে এইভাবে হাতে মানুষের হাতের কঙ্কাল কেন, কোত্থেকে আসলো এই লোকটা, এবার কেন এখানে মাটি খুঁড়তে আসছে, সে কি জানে এখানে আগে থেকে কঙ্কাল বা মানুষের হাড় পুঁতে রাখা হয়েছে। মোহন মিয়ার সন্দেহ হয় এবং সে একটু সন্দেহ করতে থাকে যে যদি এখানে পুরো একটা মানুষের ডেড বডি পাওয়া যায়। মোহন মিয়া ওই দিন রাতটা সেখানে কাটায়। ওই দুজন ব্যক্তি যে কর্মচারীকে ওই লোকটার পেছন পেছন পাঠানো হয়েছিল তাদেরকে আর পাওয়া যায়নি, অর্থাৎ ওই দুজন লোক ওই লোকটাকে আর খুঁজে পায় নাই। তারা একটু পর ফিরে আসছে, এসে জানায় যে আমরা অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম, ওই লোকটাকে আমরা আর দেখতে পাইনি। তো ওই দুজন কর্মচারীকে তখন মোহন মিয়া দেখায় যে দেখো এখানে একটা মানুষের হাতের কঙ্কাল দেখা যাচ্ছে, কবজির অংশটুকু এটা। তো তারাও দুইজনও নাকি কিছুটা ভয় পায় এবং বলে যে কাল সকালে মালিককে এই ব্যাপারে জানান, তো দেখেন মালিক কি বলে। তা আপাতত যে মাটির একটা ছোট টুকরো আছে একটু বড় মাঝারি সাইজের, ওইটা দিয়ে গর্তটুকু একটু পূর্ণ করে রেখে দেন। তো তাদের কথা মতো মোহন মিয়া ওই মাটির টুকরা একটা ওই গর্তর মধ্যে ফেলে তারা চলে আসে ঘরের ভিতর। পরদিন সকালবেলা মোহন মিয়া যখন মালিক পক্ষকে জিনিসটা কল করে, তখন গ্রামের কিছু সর্দারকে নিয়ে, যারা লোকবল নিয়ে তারা সেখানে আসে। আসার পর বলা হয় যে এখানে সম্পূর্ণ মাটি খুঁড়তে। তো বেশ অনেকক্ষণ যাব উঠোনে মাটি খোঁড়াখুঁড়ির পর যে জিনিসটা বের হয়ে আসে সেটা দেখে সকলে অবাক। দেখতে পায় মাটি খোঁড়ার পর একটা সম্পূর্ণ মানুষের শরীরে আস্ত কঙ্কাল বের হয়ে আসে সেই গর্ত থেকে। এটা যে মানুষ, একটা জীবিত মৃত মানুষকে একটা গর্তে পুঁতে রেখে দেওয়া হয়েছিল সেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল, কিন্তু কারণ হচ্ছে ওই কঙ্কালটার শরীরে তখনো পুরনো ময়লা ছেঁড়াফেড়া কাপড় লেগেছিল। তো ওই কঙ্কালটাকে যখন সেখান থেকে গর্ত করে বের করা হয় তখন সকলেই জিনিসটা দেখে অবাক। তো আশেপাশে এলাকা থেকে জানাজানি হওয়ার পর খবরটা পুলিশের কাছে পৌঁছালে পুলিশ সেখানে উপস্থিত হয় এবং পুলিশ কর্তৃপক্ষ জেরা করতে থাকে সেই চা বাগানের মালিককে যে আপনার সেই বাংলোর উঠোনে একটা কঙ্কাল পাওয়া গিয়েছে, কাকে কিভাবে এখানে হত্যা করে পুঁতে রাখা হয়েছিল সেগুলো তদন্ত করতে হবে। তো পুলিশ সেই কঙ্কালটা নিয়ে চলে যায়, কার কঙ্কাল কিভাবে কি সেটা পরবর্তীতে টেস্ট করে জানানো হয়েছিল মালিক পক্ষকে। তো মোহন মিয়া বেশ ভয় পেয়েছিল সেদিনের এই ঘটনা, কারণ এইভাবে একটা মানুষের কঙ্কাল তার সামনে সে দেখবে, সে যেখানে থেকেছে সেখানে মাটি খুঁড়ে পাওয়া গিয়েছে সেই জিনিসটা সে কখনোই সেটা কল্পনা করতে পারেনি। মোহন মিয়া ওই দিনের মতো মালিককে বুঝিয়ে সুঝিয়ে সে বলে যে ঠিক আছে আমি আর এখানে থাকবো না, আপনি অন্য কাউকে দিয়ে কাজটি করিয়ে নিন বা দেখেন ওখানে আর কি সমস্যা আছে। তো মোহন মিয়া বাড়িতে চলে যায়। ওই দিন রাতের বেলা মোহন মিয়া একটি স্বপ্ন দেখে। মোহন মিয়া দেখে বেশ অনেকগুলো কালো কালো লম্বা লম্বাকৃতির ছায়া তাকে ঘিরে আছে। মোহন মিয়া ঠিক মাঝখানে বসে আছে এবং ওই ছায়াগুলো তাকে ঘিরে গোল গোল চক্কর কাটতেছে। তো মোহন মিয়া এই জিনিসটা স্বপ্নের মধ্যে দেখতেছে এবং বেশ ভয় পাচ্ছে সে, এবং সেটাও ভাবতেছে যে এটা যদি স্বপ্ন হয় তাহলে আমি বেঁচে গেলাম, যদি এটা বাস্তবে হয় তাহলে তো আমার এখন আর উপায় নেই। তো মোহন মিয়া তখন স্বপ্নের মধ্যেই খুবই ভয় পাচ্ছিল এবং দেখছিল কালো কালো লম্বাকৃতির ছায়া তার চারপাশে ঘুরঘুর করতেছে, মানে তাকে মূল কেন্দ্রতে রেখে তারা চারপাশে ঘুরছে। তো হঠাৎ করে মোহন মিয়া যে জিনিসটা দেখতে পায়, ওই ছায়াগুলোর মধ্য থেকে বেশ কয়েকটা ছায়া তার সামনে থেকে সরে যায় এবং তার এক পাশে গিয়ে দাঁড়ায়, এবং দূর থেকে একটা লোক, পাগল টাইপের একটা লোক, হিন্দুদের যে তান্ত্রিক যে থাকে বা পণ্ডিত থাকে বা সাধু বাবা যে থাকে, ওই সাধু বাবা টাইপের লোক লাল কাপড় পেঁচানো পুরো শরীরে, সে তার দিকে এগিয়ে আসে এবং তাকে বলে, যে তুই আমার অনেক বড় ক্ষতি করে ফেলেছিস, আমি তোর পরিবারকে ধ্বংস করে দেব। এইভাবে নাকি ওই লোকটা তাকে বলতেছিল। তো বেশ অনেকক্ষণ এইভাবে দেখার পর হঠাৎ করে তার স্বপ্ন ভেঙে যায় এবং সে ঘুম থেকে উঠার পর সে দেখে রাত প্রায় 3:30। তখন সে ওই স্বপ্নটা নিয়ে বারবার চিন্তা করতে থাকে এবং কেন সেই স্বপ্ন দেখেছে বা এরকম স্বপ্ন সে তো আর কোনোদিন দেখে নাই এই বিষয়টা নিয়ে সে ভাবতে থাকে। পরদিন সকালবেলা সে তার বাড়ির কাজকর্ম টুকটাক সেরে সে বলতেছে যে আমি একটু বাগানে যাব, তোমরা ঘরের ভিতর থেকো, কোনো সমস্যা হলে আমাকে ফোন করে জানিয়ে দিও। কারণ তখন মোহন মিয়া একটু আন্দাজ করতে পারছিল যে সে স্বপ্নটা দেখেছে এটা যদি আসলেই সত্যি হয়, আসলে যদি তার পরিবারের সাথে কোনো ঘটনা ঘটে তাহলে এর দায়ভার কে নেবে, আমি তো থাকবো না পাশে, আমি তো দূরে থাকবো। সবাইকে ভালোভাবে বুঝিয়ে, তার পরিবারের সদস্যদেরকে ভালোভাবে বুঝিয়ে, তার স্ত্রীকে সে ভালোভাবে সবকিছু বুঝিয়ে দিয়ে সে চলে যায় কাজে। সেখান থেকে ফিরে সন্ধ্যার সময় সে বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে আসার পর সে একটা খবর শুনে, খবরটা শুনে যে তার ছোট ছেলের শরীরে প্রচন্ড জ্বর এবং সে আবোল তাবোল বলতেছে। মন মে কিছুটা আন্দাজ করতে পারে তার স্বপ্নের ওই লোকটার কথা সম্পর্কে, যে লোকটা তাকে বলেছিল যে তোর পরিবারকে আমি ধ্বংস করে দেব। এই কথাটা বারবার মোহন মিয়ার মাথায় আসছিল এবং সে মনে করতে পারছিল যে এই স্বপ্নের সাথে তার ছেলের এখন আজকে জ্বর ওঠার এবং এরকম অস্বাভাবিক আচরণ করার কোনো যোগসূত্র আছে কিনা। মোহন মিয়া তখন তার পরিচিত একজন হুজুরের সাথে কথা বলে এবং হুজুরকে বিষয়টা জানায় যে আমি তো এরকম স্বপ্ন দেখেছিলাম, এরপরেও আমি পরদিন আমি সন্ধ্যার সময় বাড়িতে ফিরে দেখি যে আমার ছোট ছেলের জ্বর এবং সে একটু অস্বাভাবিকভাবে আচরণ করছে ঘরের ভিতর। তো এই কথাগুলো শুনে হুজুর বলেন যে ঠিক আছে, আপাতত আমি একটু পানিপোড়া দিয়ে দিই, সে পানিপোড়া আপনি নিয়ে যান। তো তখন মোহন মিয়া ওই হুজুরের কাছ থেকে এক বোতল পানিপোড়া এনে তার ছেলেকে খাইয়ে দেয়, অল্প 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 একটু খাইয়ে দেয়, তারপর রাখে, প্রতিদিন নিয়ম করে খাওয়ানোর কথা বলে দিয়েছিল হুজুর। তো বেশ কয়েকদিন পর মোহন মিয়ার একটা ডিউটি পড়ে, সে ডিউটিটা অর্থাৎ সে কাজটা হচ্ছে একটু গহীন জঙ্গলে তাকে যেতে হবে। সেখানে একটা পুরনো একটা পাকা ঘর আছে, সেই ঘরের তদারকির জন্য তাকে দেওয়া হয়, কারণ ওই ঘরে পূর্বে চাপাতা স্টোর করে রাখা হতো। তো এই বিষয়টা যেহেতু তখনকার সময় সেই ছোট যে একতলা বিল্ডিং ছিল, ছোট রুম ছিল কয়েকটা, ওখানে যে চাপাতা স্টোর করে রাখা হতো সেটা বহু বছর ধরে এখন আর ব্যবহার করা হয় না। তো ওখানে তাকে যেতে হবে এবং সেখানে গিয়ে সেই জিনিসটার অবস্থা কিরকম, সেখানে কি আবার ও কাজ শুরু করা যাবে কিনা, এই বিষয়ে তদারকি করার জন্য তখন মোহন মিয়াকে পাঠানো হয়। তো মোহন মিয়া সেখানে যায় এবং গিয়ে সে জিনিসটা দেখে, তার সাথে করে দুইজনকে নিয়ে গিয়েছিল, সবাইকে নিয়ে গিয়ে সে দেখে আসে সবকিছু। দেখার পর সে একটা জিনিস লক্ষ্য করে, মোহন মিয়া নিজ চক্ষে জিনিসটা দেখেছিল। মোহন মিয়া দেখেছিল যে বিল্ডিংটা বেশ পুরনো, একদম লতা পাতা জড়িয়ে আছে বিল্ডিং এর বাহিরের অংশটুকুতে, এবং ছাদের মধ্য থেকে বট গাছের শিখরের মতো বেশ কতগুলো গাছ জন্মেছে। তো এই জিনিসটা দেখে সে বলতেছে একবারেই পরিত্যক্ত হয়ে গেছে এই বিল্ডিংটা, এখানে আর পুনরায় কাজ শুরু করা যাবে না। সে বলে যে এটা মালিক পক্ষকে জানিয়ে দিলেই হবে। তো তখন ওখান থেকে ফিরে আসার কিছুক্ষণ আগে যখন ফিরে চলে আসবে মোহন মিয়া, তখন মোহন মিয়ার চোখে একটা জিনিস বাঁধে এবং সে দেখে, সে ছাদের দিকে তাকায় এবং দেখে যে মানুষের আকৃতির একটা মানে প্রাণী, দুই পা এবং দুই হাত দিয়ে, কোনো মানুষ যদি দুই হাত এবং দুই পায়ে ভর করে যদি মানুষ হাঁটে বা সামনের দিকে এগিয়ে যায়, যেরকম একটা দেখা যায় বডির স্ট্রাকচার, ঠিক সেরকম ভাবে একটা মানব আকৃতির প্রাণী ওই ছাদে বসে আছে, এবং এমন ভাবে সে বসে আছে একদম মোহন মিয়ার চোখের এক দৃষ্টি তাকিয়েছে ওই প্রাণীটা। মোহন মিয়া যখন একটু ভয় পেয়ে নড়ে চড়ে বসলো এবং ওদিকে তাকালো, তো সে যখন তার সাথে দুই কর্মচারীকে ডাক দিল যে ওই দিকে দেখ, সাথে সাথে মোহন মিয়া দেখলো ওই প্রাণীটা ওই বিল্ডিং এর ছাদের উপর থেকে এমন একটা লাফ দিল, সে লাফ দিয়ে একদম পাশের পাহাড়ের উঁচু গাছপালার পিছনের দিকে সে মিলিয়ে গেল। কয়েক মুহূর্তের ভেতরে জিনিসটা ঘটে গেল, যে কারণে মোহন মিয়ার সাথে যে দুজন ব্যক্তি ছিল ওই দুজন ব্যক্তিরা এই জিনিসটা কিছুই টের পায়নি। কিন্তু দুজন ব্যক্তি গাছপালা নড়াচড়া করার পাতার আওয়াজ তারা পেয়েছিল। তো পরবর্তীতে দ্রুত বেগে খুব তাড়াহুড়া করে মোহন মিয়া সেখান থেকে চলে আসে এবং মালিক পক্ষকে জানায় যে ওই বিল্ডিংটা বর্তমানে পরিত্যক্ত হয়ে গিয়েছে, খুবই ভাঙাচোরা, সেখানে আর কাজকর্ম চালানো যাবে না। তো মালিক পক্ষ যেহেতু আর তদারকির জন্য তাকিয়ে রেখেছে, সে যে কথা বলেছে সেটাই মালিক পক্ষ বিশ্বাস করে নিয়েছে। মোহন মিয়া তখন তার বাড়িতে ফিরে যায় এবং দেখে যে তার ছোট ছেলের শারীরিক কন্ডিশন আরো খারাপ হয়েছে। মোহন মিয়া তখন কি করবে তখন বুঝতে পারতেছে না। রাত হয়ে গিয়েছে, রাতের বেলা তার টিনের ঘর সে রাতের বেলা তো শুয়ে আছে তার ঘরের ভিতরে এবং ভাবতেছে যে দিনের বেলা সে কি দেখল। এই জিনিসটা ভাবতে ভাবতে মোহন মিয়া যেটা ফিল করতে পারে, সে আবারও ফিল করতে পারে যে তার বাড়ির বাইরের উঠোনে কিছু একটা আওয়াজ হচ্ছে। সে যে আওয়াজটা পেয়েছিল সে বাংলোয় যে আওয়াজটা পেয়েছিল ঠিক সেরকম একটা কুদাল দিয়ে মাটি কাটার আওয়াজ সে আবারও পাচ্ছে। মোহন মিয়া তখন সরাসরি ঘরের দরজা খুলে দেখে কিছু নাই, একদম ফাঁকা। মোহন মিয়া তখন বাড়ির চারপাশটা ঘুরে আসে, সে ঘুরে এসে দেখে একদম কিছু নাই, একদম খালি। মোহন মিয়া যখন তার বাড়ির উঠোনের অংশ থেকে সে ঘরের ভেতরে ঢুকবে, মোহন মিয়া দেখে তার ঘরের টিনের চালের উপর বসে আছে দুইটা অদ্ভুত রকমের প্রাণী। সে অদ্ভুত রকমের প্রাণীগুলোর চোখ নাকি তখন লাল আলোর মতো জ্বলজ্বল করছিল এবং এক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে মোহন মিয়ার দিকে। মোহন মিয়া যেই না ঘরে এক দৌড় দিয়ে ঢুকবে, ঠিক সেই মুহূর্তে মোহন মিয়ার উপর একটা প্রাণী ঝাঁপিয়ে পড়ে এবং মোহন মিয়ার ঠিক বুকের উপর এসে বসে। মোহন মিয়া তখন মাটিতে পড়ে যায়, মাটিতে উপুত হয়ে পড়ে যায় এবং তার বুকের উপর বসে থাকে ওই প্রাণীটা। মোহন মিয়া দেখতে পাচ্ছিল যে প্রাণীটা একদম অদ্ভুত, মানুষের মতো মুখ, কিন্তু মুখের অংশটুকু পুরো কঙ্কাল। মুখের মধ্যে কোনো মাংস চামড়া বলতে কিছু নাই, মাথার মধ্যে শুকনো শুকনো একদম খটখটে শুকনো চুল, খুবই অল্প অল্প চুল, চুলগুলো অনেকটাই লম্বা। সে চুলের লম্বা লম্বা আগাগুলো তার মুখের মধ্যে এসে লাগছিল বারবার এবং বিচ্ছির একটা পচা দুর্গন্ধ সে শুনতে পাচ্ছিল। মোহন মিয়া আল্লাহ আকবর বলে চিৎকার দিয়ে তার দুই পা দিয়ে সজোরে লাথি মারে প্রাণীটার শরীরে, সাথে সাথে সে প্রাণীটার সঙ্গে সেখান থেকে লাফ দিয়ে চলে যায় এবং সাথে যে প্রাণীটা ছিল সেটাও সেখান থেকে চলে যায়। মোহন মিয়া তখন তাড়াহুড়ো করে হামাগুড়ি দিয়ে সে মানে উঠে এসে দাঁড়াতে পারছিল না, সেই শক্তিটুকু সে পাচ্ছিল না। হামাগুড়ি দিয়ে মোহন মিয়া তখন তাড়াতাড়ি ঘরের ভিতরে প্রবেশ করে কি দেখেছে মোহন মিয়া এগুলা, সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না তার সাথে কি ঘটল। চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে মোহন মিয়া, তার স্ত্রী কান্নাকাটি শুরু করে দিয়েছে, কি হয়েছে তোমার সাথে, কি হয়েছে তোমার সাথে। তার পরিবারের যে অন্যান্য সদস্যরা ছিল, তার ছোট ছেলেরা ছিল, বড় একটা মেয়ে ছিল, তারাও তার সাথে কান্নাকাটি শুরু করে দিয়েছে একসাথে। মোহন মিয়ার এই খবর যায় হাকিম হুজুরের কাছে। মোহন মিয়ার এক পরিচিত বন্ধু ছিল, সে বন্ধুই খবরটা জানার পর মোহন মিয়ার সে খবরটা সে বন্ধু জানার পর সে বন্ধু তখন তার পরিচিত হাকিম হুজুর ছিল, হাকিম হুজুরকে এই খবরটা জানায়। হাকিম হুজুর সবকিছু শুনে তিনি আসেন মোহন মিয়াদের বাড়িতে। মোহন মিয়ার শারীরিক অবস্থা খুবই খারাপ, ওই প্রাণীটা তার উপর যে ভর করেছিল বুকের উপর, তার বুকে প্রচন্ড ব্যথা, প্রচন্ড চাপ সে অনুভব করছিল তখন এবং প্রতিনিয়ত সে খুব বাজে বাজে দুঃস্বপ্ন দেখতেছিল এবং তাকে দুঃস্বপ্নে নাকি হুমকি দিতেছিল কতগুলো মানুষ, ভয়ানক টাইপের দেখতে, তাদেরকে দেখে আসলে মানুষের মতো লাগতেছিল না। সব কথাবার্তা শুনে হাকিম হুজুর বলেন যে আপনার সাথে যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটা নিয়ে আমাকে একটু গবেষণা করতে হবে, আমাকে একটু জানতে হবে বিস্তারিত, জেনে তারপরে এই বিষয়ে আমাকে আগাতে হবে, আমাকে কিছুদিন সময় দিন। মোহন মিয়া বলেন যা করবেন দ্রুততার সহিত করেন, তাড়াতাড়ি করেন, কারণ আমার ছেলের অবস্থা খুবই খারাপ, এদিকে আমিও অচল হয়ে পড়েছি, আমি যদি কাজকর্ম করতে না পারি আমার পরিবার আমার সংসার কিভাবে চলবে। হাকিম হুজুর তখন সব কথা শুনে সমস্ত বিষয় জেনে তিনি তখন ওনার বাড়িতে চলে আসেন। তিনি যেখানে থাকতেন তখন ওই জায়গাতে তিনি চলে আসেন এবং সেখানে বসে বসে তিনি চিন্তা করছিলেন তিনি কি করবেন। তিনি কায়েসকে স্মরণ করলেন। কায়েস রুমে আসার পর কায়েসকে তিনি জিজ্ঞাসা করলেন যে মোহন মিয়ার পরিবারের সাথে, মোহন মিয়ার সাথে যে ঘটনাটা ঘটছে সেটা কেন ঘটছে, কে ঘটাচ্ছে, কেনই বা তার সাথে এমন হচ্ছে, সেই বিষয়ে একটু খোঁজ খবর নাও। কায়েস খোঁজ খবর নেওয়ার জন্য চলে যায়। ওই দিনই কায়েস জানায় হুজুরকে, জানায় হাকিম হুজুরকে, সে কায়েস জানায় যে মোহন মিয়ার সাথে যে সমস্যাটা ঘটছে সেটার পেছনে একজন সাধকের হাত আছে। ওই সাধকের খোঁজ খবর কেউ জানে না, এমনকি আমিও খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি কিন্তু আমি জানতে পারিনি ওই সাধকের ব্যাপারে। ওই সাধক কোথায় থাকে, তার ক্ষমতাই বা কতটুকু, এবং তার আন্ডারে বা তার সাথে কতগুলো শয়তান জিন বসবাস করে, শয়তান জিন থাকে তার সাথে, সেই ব্যাপারেও কায়েস কোনো খোঁজ খবর পায় নাই। সবকিছু শুনে হাকিম হুজুর বলেন, তার ঠিকানাটা যদি একবার জানতে পারতাম, তার ঠিকানাটা আমি চাইতাম, গিয়ে দেখতাম সে কি করে সেখানে, সে কিভাবে তার শক্তি বলে সে কাজগুলো করে থাকে, মানুষের ক্ষতি করে থাকে। কিন্তু হাকিম হুজুর একটা কথাই বুঝতে পারছিলেন না যে সাধক, সেই সাধক কেন মোহন মিয়াকে ক্ষতি করতে চাইবে, সেই সাধক কেন, সেই সাধক যদি তার শয়তানি জিনগুলোর দ্বারা বা জিনগুলো দিয়ে যদি মোহন মিয়ার ক্ষতি করার চেষ্টা করে কেনই বা করবে, সেই সাধকের সাথে মোহন মিয়ার কি সম্পর্ক রয়েছে। পরের দিন সকালবেলায় হাকিম হুজুর চলে যান মোহন মিয়ার বাড়িতে এবং তিনি তাকে জিজ্ঞাসা করতে থাকেন যে কারোর সাথে তোমার কোনো শত্রুতা আছে কিনা, কারোর সাথে যদি তোমার কোনো শত্রুতা থাকে তুমি আমাকে বলতে পারো নির্দ্বিধায়, আমি সেই বিষয়ে খোঁজখবর নিয়ে দেখতে পারি। মোহন মিয়া বলে যে আমার কারোর সাথে কোনো শত্রুতা নাই, তবে আমি এক তান্ত্রিকের কাছে একদিন গিয়েছিলাম আমার আম্মার একটা সমস্যার জন্য। ওই তান্ত্রিকের কাছে যাবার পর ওই তান্ত্রিক আমার আম্মার সে সমস্যা সমাধানের জন্য অনেক বিশাল অঙ্কের টাকা সে চায়। সে টাকা আমরা দিতে অস্বীকৃতি জানাই এবং বলি যে তুই ভণ্ড, তুই যদি সঠিক হইতে, তুই যদি ভালো কাজ পারতি তাহলে তুই এত টাকা চাইতে কিনা। তখন এই কথাগুলো বলার পর সে বলে যে আমি তোর পরিবারের অনেক ক্ষতি করবো, তুই দেখেনিস। তা আমরা এই বিষয়ে আর পাত্তা দিই না, বলছে তুই যা করা করে নিস যা। তো এই ঘটনা, এই যে তান্ত্রিকের সাথে সমস্যার ঘটনা যে ঘটেছিল মোহন মিয়ার সাথে, সেটা আজ থেকে প্রায় 7-8 মাস আগে। এরই মধ্যখানে কোনো কিছু সমস্যা তারা ফেস করেনি, কিন্তু এখন থেকে এই বেশ কয়েকদিন যাবত এই সমস্যাটা শুরু হয়েছে। হাকিম হুজুর বুঝতে পারেন জেল মোড়ে রয়েছে ওই তান্ত্রিক, এবং ওই তান্ত্রিকের পরিচিত সেই সাধক, সেই সাধকের মাধ্যমেই এই কাজগুলো ঘটে যাচ্ছে। মোহন মিয়া তখন বলেন, হুজুর আপনি কোন সমস্যার সমাধান পেয়েছেন কিনা, আমাদেরকে দ্রুততর সুস্থ করে দিন, আমার পরিবার আমি চালাতে পারছি না, এইভাবে বসে থাকলে আমার পরিবার চলবে না, এদিকে তার ছোট ছেলের অবস্থা দিন দিন খারাপ হতে যাচ্ছে। হুজুর তখন চলে যান বাড়িতে। ওই দিন রাতের বেলা একটা মারাত্মক ঘটনা ঘটে মোহন মিয়ার পরিবারে। মোহন মিয়ার ছোট ছেলে নাকি ওই দিন সন্ধ্যার সময় তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার মা এবং মোহন মিয়া যতটুকু পারে সে নিজে বের হয়ে যায় ঘর থেকে এবং খুঁজতে থাকে তার ছোট ছেলে কোথায়। ছোট ছেলের নাম ধরে, ছোট ছেলের নাম ছিল আশরাফ, আশরাফ আশরাফ বলে বলে সে গলা ভেঙে ফেলেছে, কিন্তু তার ছেলের কোনো সাড়া শব্দতে পাচ্ছিল না। এদিকে সেদিকে তার প্রতিবেশীদের খোঁজ খবর নিতে তার পাঠিয়ে দিত তাদেরকে, কিন্তু কোনোদিকেই সে আশরাফকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বেশ অন্ধকার হয়ে গিয়েছে চারপাশে। মোহন মিয়া তখন টর্চ লাইটটা নিয়ে বের হয় এবং সে হাঁটতে থাকে রাস্তা বরাবর। পাহাড়ি এলাকা, তো একদম রাস্তার দুপাশে উঁচু উঁচু গাছ ছিল, আবার সমতল জায়গাতেও, কিছুটা সমতল জায়গাতেও কিন্তু চা বাগান ছিল। মোহন মিয়া তখন হাঁটতে হাঁটতে সে এমন এক জায়গায় পৌঁছে গিয়েছে সে চিনতে পারতেছে না। মোহন মিয়া তখন চিনতে পারতেছে না যে কোথায় চলে আসছে, তার ছোট ছেলে খোঁজ নিতে যে সে কোথায় চলে আসছে নিজের মনের ভুলে মোহন মিয়া সেটা বুঝতে পারতেছে না। মোহন মিয়া হাঁটতে হাঁটতে দেখে যে ঘন বড় বড় গাছ গাছালিতে ঘেরা একটু উঁচু নিচু পাহাড়ি অঞ্চলে সে পৌঁছে গিয়েছে, সেখানে কোনো রাস্তা নাই। সে যে মেইন রাস্তা পার হয়ে। কখন যে সে এরকম ঘন জঙ্গলে প্রবেশ করে ফেলেছে সে জ্ঞানটুকু আর তার মাঝে নাই। সে বুঝতে পারতেছে না সে কোথায় চলে আসছে। এই জায়গাটা তার কাছে একদমই অপরিচিত, সে কোনোদিন এখানে আসে নাই। তবে সে একটা শব্দ শুনতে পাচ্ছে, মন্ত্র জপ করার একটা শব্দ সে শুনতে পাচ্ছিল। মন্ত্র জপ করলে যেরকম একটা শব্দ শোনা যায়, ঠিক ওই রকম একটা শব্দ সে শুনতে পাচ্ছিল। দূর থেকে মনে হচ্ছিল দূর থেকে সেই শব্দটা তার কানে ভেসে আসছে। মন মিয়া তখন শব্দের উৎস খুঁজতে খুঁজতে টর্চ লাইট হাতে নিয়ে সে সামনে আগায়। আগাতে আগাতে আসছে, যতই সামনে আগাচ্ছে ততই বন জঙ্গল আরো ঘন হচ্ছে। তো একটা পর্যায়ে মোহন মিয়া দেখতে পায় বিশাল বিরাট বড় একটা গাছ, এবং সেই গাছ অন্যগুলোর গাছ থেকে ওই গাছটা কিছুটা আলাদা। অর্থাৎ এতগুলো গাছপালা যে একসাথে আশেপাশে আছে, ওই যে বড় গাছটা সেই বড় গাছের আশেপাশে তেমন কোনো গাছগাছালি নাই। একদম ফাঁকা অংশ, কিছুটা সমতল, এবং ওই বড় গাছের জড়গুলো একদম মাটির উপর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে। মোহন মিয়া কেন যেন মনে হলো যে এই গাছের দিকে তাকে ভালো করে নজর দিতে হবে, এবং সে গাছের দিকে নজর দেয়। এবং মোহন মিয়া যেটা দেখতে পায়, গাছের লতা পাতায় পেঁচিয়ে আছে একটা গোল বস্তু। সে গোল বস্তুটা সে গাছের একটা উঁচু ডালে ঝুলে আছে, এবং সেই ডাল থেকে সে গোল বস্তুটা হঠাৎ করে বাঁক নিয়ে অর্থাৎ ঘুরে তার দিকে আসে, মানে ঘুরে তার দিকে ফিরে তাকায়। এবং মোহন মিয়া যে জিনিসটা দেখতে পায় যে তার ছোট ছেলের কাটা মাথা সেই গাছে ঝুলে আছে। বডি নাই, শরীরের বডির অংশটুকু সেখানে নাই, শুধুমাত্র কাটা মাথা সেখানে ঝুলে আছে। এবং সেই কাটা মাথার গলার কাটা অংশটুকু থেকে রক্ত, টাটকা রক্ত তখনও চুয়ে চুয়ে পড়তেছে মাটিতে। এবং মাটির যেই অংশটুকুতে, যে অংশটুকুতে রক্তগুলো পড়তেছিল, ওই অংশটুকুতে হালকা ধোয়ার মতো সাদা সাদা কি যেন সৃষ্টি হচ্ছিল, এবং সেগুলো আবারও বাতাসে মিলিয়ে যাচ্ছিল। মোহন মিয়া এই জিনিসটা দেখা মাত্র সাথে সাথে সে সেখানে অজ্ঞান হয়ে, সেন্সলেস হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। মোহন মিয়ার যখন জ্ঞান ফিরে আসে, মোহন মিয়া তখন দেখে যে একটা রাস্তার ধারে সে ছোট ড্রেন আছে, সেই ড্রেনের পাশে সে শুয়ে আছে। আশেপাশে কোনো মানুষজন নাই। মোহন মিয়া সেখান থেকে উঠে দাঁড়ায় এবং সে মনে করার চেষ্টা করছিল সে এখানে কেন এসেছে, কিভাবে এসেছে, কখন এসেছে। মোহন মিয়া তখন চিন্তা করতে থাকে এবং তার আস্তে আস্তে মনে আসে যে সে রাতে তার সাথে কি হয়েছিল। এবং সে এই জিনিসটা চিন্তা করে সে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, সে যে জিনিসটা দেখেছে এটা সত্যি কিনা। যদি সত্যি হয় তার দুঃখে কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছে। নিজের সন্তানের কাটা মাথা সে দেখে এসেছে একটা গাছের ডালে ঝুলে আছে। সে আশঙ্কা করছিল সে শয়তান জিনগুলো কিনা তার ছোট সন্তানকে এইভাবে মেরে ফেলেছে। সে রাস্তা পথ ঘাট চিনতে পারছিল, কারণ যে রাস্তায় সে তার মানে অর্থাৎ যেখানে যে রাস্তায় তার জ্ঞান ফিরে আসে সে রাস্তাটা তার চেনা পরিচিত ছিল। ওখান থেকে সে প্রায় 15-20 মিনিটের মতো হাঁটার পর সে তার বাড়িতে পৌঁছে যায়। বাড়িতে এসে সে দেখতে পায় তার ছেলের মৃতদেহ, তার ছেলের মৃতদেহ পড়ে আছে খাটের পাশে। তার আম্মা অর্থাৎ তার স্ত্রী, তার অন্যান্য সন্তানরা, আশেপাশের প্রতিবেশীরা সবাই কান্নাকাটি করতেছে তার সন্তানের মৃতদেহ দেখে। তখন মোহন মিয়া এক দৃষ্টে তাকিয়ে থাকে তার সন্তানের মৃতদেহের দিকে। তার স্ত্রী তাকে বারবার বলছিল, তুমি রাতের বেলা কোথায় চলে গিয়েছিলে, আমাদের ছেলের মরদেহ তো আমি পাহাড়ের ওই পাশে নিচে একদম রাস্তার কোনায় পেয়েছি, সেখান থেকে তুলে এনে আমরা ঘরে রেখেছি ছেলের লাশটাকে, তুমি কোথায় ছিলে সারা রাত। মোহন মিয়া কান্নায় ভেঙে পড়েছে ছেলের লাশ দেখে। সে একটা জিনিস খেয়াল করে, তার ছেলের গলা কাটা গলাটাকে জোড়া লাগানো হয়েছে, সেই জিনিসটা দেখতে পাচ্ছিল, কিন্তু অন্য কেউ ওই জিনিসটা দেখতে পাচ্ছে না। মোহন মিয়া আশঙ্কা করতেছে সে যে জিনিসটা দেখেছে রাতের বেলা, সে যে জায়গায়, সে যে জঙ্গলে ঢুকে পড়েছিল, সেখানে একটা গাছে যে তার ছেলের কাটা গলা সে দেখেছিল, এই বিষয়টা সে মেলানোর চেষ্টা করতেছে, কান্না করতেছে, কিন্তু কোনোভাবেই সে বুঝতে পারতেছিল না। শারীরিক কন্ডিশন এতটাই খারাপ হচ্ছিল আস্তে আস্তে মোহন মিয়ার, এমনিতেই সে অসুস্থ। এর মধ্যে তার ছেলের এরকম মৃতদেহ দেখে সে বারবার একটু পরপর সে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল। আবারও মাথায় পানি ঢেলে তার স্ত্রী, তার প্রতিবেশীরা তার জ্ঞান ফেরাচ্ছিল। সে যতবারই জ্ঞান ফিরে তার ছেলের লাশের দিকে তাকায় ততবারই সে দেখে সে কাটা গলা। হাকিম হুজুরও নাকি সেখানে এসেছিলেন, তিনি বলে দিয়ে যান যে তোমার ছেলেকে, তোমার ছেলের এই পরিণতির অন্য একটা কারণ আছে, সে কারণ আমি খুঁজে বের করবই। এবং হাকিম হুজুর মনে মনে প্রতিজ্ঞা করেন যে এই সাধকের শয়তানি জিনগুলা, যে শয়তান জিনগুলো এই পরিস্থিতির অবস্থা করেছে, মোহন মিয়ার ছেলের যে অবস্থা করেছে, তিনি মনে মনে শপথ নেন তিনি প্রতিশোধ নেবেন তাদের, এবং তিনি খুঁজে বের করবেন কোথায় থাকে সেই সাধক, সেই সাধকের আস্তানা কোথায়, এবং সেই সাধকের ক্ষমতায় বা আসে কোথা থেকে, এবং কোন কোন খারাপ জিন শয়তান জিনগুলা তার সাথে মিলে এই কাজগুলো করতেছে, তিনি এটার শেষ থেকে ছাড়বেন। হাকিম হুজুর খুবই দুঃখ, তিনি খুবই মন খারাপ নিয়ে সেখান থেকে চলে আসেন, এবং তিনি ছেলের জানাজা, মোহন মিয়ার ছেলের জানাজা সম্পন্ন করে তিনি বাড়িতে চলে আসেন। কায়েসকে তিনি খবর দেন যে আমি যাব জঙ্গলে, তুমি খোঁজ নেও কোথায় থাকে সেই সাধক, সাধকের কোন জঙ্গলে থাকে, আমি কোন কোথায় গেলে আমি সেই সাধককে পাবো, তুমি তাড়াতাড়ি খোঁজ নাও। কায়েস তখন অনেক খোঁজখবর নেয়, অনেক খোঁজখবর নেওয়ার পর সে কিছুটা আন্দাজ করতে পারে যে পশ্চিমের জঙ্গলে ওই পাহাড় ধরে গেলে, ওই রাস্তা দিয়ে গেলে, এতটুকু পথ গেলে দেখা মিলতে পারে সেই সাধকের আস্তানা। এখানে একটা কুঁড়ে ঘর আছে, ছনের তৈরি, বাঁশের তৈরি কোনো কুঁড়ে ঘর, সেই কুঁড়ে ঘরে থাকে সেই সাধক। তখন হাকিম হুজুর তিনি তখন সব কিছু ঠিকানা নিয়ে তিনি যাবার জন্য প্রস্তুত হন, তিনি সেখানে যাবেন। তিনি কায়েসকে বলেন যে আমি যখন তোমাকে স্মরণ করব তুমি সাথে সাথে চলে আসবে যদি কোনো বিপদ হয়। কায়েস বলে যে ঠিক আছে, আমি সম্পূর্ণ চেষ্টা করব। মোহন মিয়া তখন মানে শোকাহত অবস্থায় সে তার ঘরে, মানে বাঘ প্রতিবন্ধীর মতো সে শুয়ে থাকে বেডে, বিছানায় সে শুয়ে থাকে, সে কোনো কথা বলতে পারে না। হাকিম হুজুর ইসলামী শরীয়ত মোতাবেক কিছু তিনি ট্রিটমেন্ট দিয়ে দেন সেই মোহন মিয়াকে। হাকিম হুজুর তখন মোহন মিয়ার সেই বাড়িটিকে তিনি বন্ধ করে দিয়ে যান। বন্ধ করে দিয়ে তিনি মোহন মিয়ার স্ত্রীকে কিছু পদ্ধতি তিনি শিখিয়ে দিয়ে যান, যদি কোনো সমস্যা হয় তাহলে যেন এই কোরআনের আয়াতগুলো তিনি জোরে জোরে পাঠ করেন, এবং সর্বাবস্থায় যেন উনি অজু অবস্থায় থাকেন, যেন সেগুলো পাঠ করতে কোনো সমস্যা না হয়। তো এই কথাগুলো তিনি ভালোভাবে মোহন মিয়ার পরিবারের অন্যান্য সদস্য এবং মোহন মিয়ার স্ত্রীকে ভালোভাবে তিনি বুঝিয়ে দিয়ে যান। বিকালবেলা রওনা দেবেন, তিনি চিন্তা করলেন হাকিম হুজুর আসর সালাত আদায় করে। হাকিম হুজুর তখন কায়েসের দেখানো সেই পথে তিনি রওনা দেন। বেশ অনেকটা পথে যাবার পর সেই কায়েসের বলা সেই পথ অনুযায়ী তিনি ওইখান দিয়ে হাঁটা শুরু করেন, এবং তিনি পাহাড়ের উপর দিয়ে হাঁটতে হাঁটতে বেশ অনেকটা পথ তিনি পেরিয়ে এসেছেন। আজ তিনি যতই ভেতরে ঢুকছেন, ভেতরে যাচ্ছেন, ততই ঘন জঙ্গল এবং বড় বড় গাছগাছালি, তবে মানুষ হেঁটে যাবার মতো অবস্থা ছিল, ছোট সরু রাস্তা ছিল। কায়েস বলেছিল এই রাস্তা দিয়ে অনেকটা পথ এগিয়ে গেলে হয়তো দেখা মিলবে সেই গুপ্ত সাধকের, সেখানে সে গুপ্তচর হিসেবে কাজ করছে অথবা সে লুকিয়ে আছে, তাকে যেন মানুষ, সাধারণ মানুষ খুঁজে না পায়, ওইভাবে সে গা ঢাকা দিয়ে আছে সেখানে। তিনি মনে মনে কায়েসকে স্মরণ করে রাখেন, এবং তিনি কায়েসকে যখন স্মরণ করেন কায়েস তখন তার সাথে সাথে আসতে থাকে। তখন হাঁটতে থাকেন হাকিম হুজুর সামনের দিকে। মাগরিবের আজান দিয়ে দিলে তিনি তখন নামাজ পড়বেন ঠিক করেন। হাকিম হুজুর তখন তিনি ওনার নিজের যে রুমালটা ছিল, যে রুমাল তিনি গায়ে পেঁচিয়ে রাখতেন, সেই রুমালটুকু তিনি একটা সমতল, কিছুটা সমতল জায়গায় তিনি, পরিষ্কার জায়গায় তিনি বিছিয়ে নেন। নিজে যেহেতু অজু অবস্থা ছিল, পাক পবিত্র তিনি ছিলেন, অজু করা ছেলে আসরের সালাতের পর তিনি বের হয়েছিলেন, তো তিনি করলেন কি, তখন সেখানে রুমাল বিছিয়ে তিনি মাগরিবের সালাত আদায় করতেছিলেন। তিনি দাঁড়িয়ে যান সালাতে, যখন তিনি জানেন পশ্চিম দিক কোথায়, ওখানে দিক তিনি বুঝতে পারছিলেন, তো তখন তিনি পশ্চিম দিকে ফিরে যখন তিনি নামাজে দাঁড়াবেন, কায়েস তখন ওখানে ছিল না। কায়েস বলছিল যে আমি আসছি, বলে এসে কায়েস তখন সেখান থেকে চলে যায়। কায়েস চলে যাওয়ার পর যখন হাকিম হুজুর তার রুমালটা বিছিয়ে তিনি যখন নামাজে দাঁড়ান, হাকিম হুজুরের কেন যেন মনে হলো যে ওনার পিছনে শত শত এন্টিটি ঘোরাফেরা করছে। হাকিম হুজুর পেছনের দিকে ঘুরে তাকান এবং দেখেন যে আসলেই অসংখ্য এন্টিটি ওনার পেছনে হাঁটাহাঁটি করছে, ছোটাছুটি করছে এদিক থেকে সেদিকে। তিনি সেখান থেকে চলে যান, তিনি সেখান থেকে চলে আসেন এবং তিনি বুঝতে পারছিলেন যে এগুলো এখানেই থাকবে, এখান থেকে আমাকে সরে যেতে হবে। হাকিম হুজুর আরো কিছুটা সামনে এগিয়ে যান এবং সেখানে তিনি একটু জায়গা পরিষ্কার করে সেখানে তিনি আবারও রুমাল বিছান। রুমাল বিছিয়ে তিনি আবারও যখন নামাজে দাঁড়াবেন, ঠিক সেই মুহূর্তে তিনি যে গাছ, ছোট একটা গাছ ছিল চিকন লম্বা, ওই গাছের আগা থেকে উনার দিকে পানি নিক্ষেপ করতে থাকে। পানির ফোঁটা পড়ছিল উনার উপরে এবং তিনি উপরের দিকে তাকান, দেখেন একটা এন্টিটি ওই গাছের আগায় বসে আছে এবং সে তার হাতে থাকা কি যেন বস্তু, তরলের মতো বস্তু সে নিক্ষেপ করতে থাকে হাকিম হুজুরের উপরে। হাকিম হুজুর লাভ দিয়ে সেখান থেকে সরে যান, কিছুটা পানির ছেটা পড়ে। তিনি বুঝতে পারছিলেন না সে পানিগুলো কিসের, যেহেতু শয়তানে এন্টিটির উপর থেকে পড়েছে, এটা অবশ্যই অপবিত্র জিনিস। হাকিম হুজুর বলেন, হাকিম হুজুর তখন চিন্তা করছিলেন যে দা, তিনি এখন এই মুহূর্তে আর সেখানে নামাজ পড়তে পারবেন না, এই নামাজটা কাজা তিনি পরে আদায় করে নেবেন এশার সালাতের সাথে। হাকিম হুজুর তখন আবার হাঁটা শুরু করেন, তিনি কায়েসকে স্মরণ করছিলেন বারবার বারবার, তিনি কায়েসকে ডাকছিলেন কিন্তু কায়েস সেখানে আসছে না। হুজুর তখন হাঁটতে থাকেন, হাঁটতে হাঁটতে তিনি অনেকটা ক্লান্ত হয়ে পড়েন এবং বেশ অনেকটা অন্ধকার হয়ে যায় চারপাশ, ঘন জঙ্গল, কারণ খোলা মাঠ প্রাঙ্গণে মাগরিবের আজানের পর কিন্তু কিছুটা ফর্সা থাকে, কিছুটা দেখা যায়, কিন্তু ঘন জঙ্গলে গাছপালা পরিবেষ্টিত পাহাড়ি অঞ্চলে এমনিতেই অনেকটা অন্ধকার হয়ে থাকে। হাকিম হুজুর পথ চলার সুবিধার্থে তিনি ছোট একটা টর্চ লাইট নিয়ে নিয়েছিলেন এবং তিনি হাঁটতে থাকেন সেদিকে। অনেক দূরে, কিছুটা দূরে তিনি শুনতে পাচ্ছিলেন সে মন্ত্র পাঠ করার শব্দ, যে মন্ত্র পাঠ করার শব্দ মোহন মিয়া পেয়েছিল। মোহন মিয়া হঠাৎ করে যে মন্ত্র পাঠের শব্দ পেয়েছিল, ঠিক সেই শব্দটা মোহন মিয়া তো বলেছিল হাকিম হুজুরকে, তো হাকিম হুজুর সেই শব্দটাই নাকি তিনি শুনতে পাচ্ছিলেন তখন। এবং মোহন মিয়া দেখেন সামনে, অনেকটা সামনে একটা কুঁড়ে ঘর, বাঁশের তৈরি কুঁড়ে ঘর, কুঁড়ে ঘরের এক পাশে মশাল চলছে, সেই মশালের আলোতে, সেই মশালের আলোতে হাকিম হুজুর দেখতে পাচ্ছিলেন ওই কুঁড়ে ঘরের আশেপাশে শত শত এন্টিটি, শত শত এন্টিটি ঘোরাফেরা করছে, বিভিন্ন ধরনের কাজ করছে, কেউ গোল হয়ে আসরে বসে আছে, কেউ হাঁটাহাঁটি করছে, কেউ ওই কুঁড়ে ঘরের ছাদের উপরে বসে আছে। হাকিম হুজুর চিন্তা করছিলেন তিনি একা কি সেখানে যাবেন নাকি যাবেন না, সেখানে গেলে যদি ওনার বিপদ হয়। হাকিম হুজুর তিনি একটু দ্বিধায় পড়ে যান, নিজের শরীরটা তিনি বন্ধ করে নেন, মুখে তিনি সূরা বাকারার বেশ কিছু আয়াত তিনি পাঠ করতে করতে টর্চ লাইটের আলোটা তিনি ওই কুঁড়ে ঘরের দিকে ফেলেন। কুঁড়ে ঘরের দিকে যখন তিনি মানে আলোটা টর্চ লাইটের আলোটা তিনি ফোকাস দেন, তখন তিনি দেখতে পান সেই এন্টিটিগুলোর মধ্য থেকে কয়েকটা এন্টিটি মানে ওনার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে এবং খুবই মানে প্রচন্ড রাগান্বিত ফেস নিয়ে তাকিয়ে আছে হাকিম হুজুরের দিকে। কিছুক্ষণের মধ্যেই হয়তো খবর চলে গেল সেই সাধকের কাছে, ঘরের ভেতর থেকে একজন মানুষ বের হয়ে আসলো। বয়স হয়তো বেশি না, হয়তো হবে 40 কি 45 বছর বয়সের একটা লোক, পরনে ছিল কালো পোশাক, কালো রঙের শাল, মানে মেয়েরা যেরকম শাড়ি পরে ওইরকম শাড়ির মতো পেঁচানো তার শরীরে, এবং সে ওই কুঁড়েঘর থেকে বের হয়ে আসে। হাকিম হুজুর তখন ওই ঘর থেকে হয়তো হবে 10-15 হাত দূরে দাঁড়িয়ে আছে। হাকিম হুজুর যখন দেখেন যে ওই লোকটা বের হয়ে আসছে, তখন ওই তিনি বুঝতে পারেন যে এটা ওই ব্যক্তি, এটা ওই সাধক, যে সাধক তার নিজ মন্ত্র বলে সে ক্ষতি সাধন করে আসছে মানুষের। হাকিম হুজুর কিন্তু আগেও জেনেছেন এই এলাকায় বিভিন্ন ধরনের প্যারানর্মাল সমস্যা হচ্ছিল মানুষের সাথে, প্রতিনিয়ত মানুষ জিনদের দ্বারা আক্রান্ত হচ্ছিল, আক্রমণের শিকার হচ্ছিল প্রতিনিয়ত তারা। তিনি আগেও খবর পেয়েছিলেন, কিন্তু কোনোদিন তিনি এখানে কোনো সমস্যা সমাধানে আসেননি। কিন্তু এই প্রথম মোহন মিয়ার কাছে এসে মোহন মিয়ার ছেলের এই করুণ পরিণতির মৃত্যু দেখে তিনি নিজে সাহস করে এসেছেন এই সমস্যার মূল উদ্ঘাটন করার জন্য। এবারে তিনি সেখানে দাঁড়িয়ে আছেন ওনার সামনে সেই সাধক এবং শত শত এন্টিটি, যে এন্টিটিরা, যে শয়তানরা সেই সাধকের ভক্ত, সেই সাধকের অনুসারী, সেই সাধকের হয়ে তারা কাজ করে। হাকিম হুজুর দেখেন সেই সাধক দূর থেকে তাকে বলছে, হুজুর আপনি আসেন, আপনি আসেন, আপনি আমার ঘরের ভেতরে আসেন, আপনি বাইরে কেন দাঁড়িয়ে আছেন? আপনি তো আমার মেহমান, আমি আমার মেহমানকে কখনোই অসম্মান করি না, আপনি ভেতরে আসেন। হাকিম হুজুর তখন কাছাকাছি যান, গিয়ে বলেন যে তুমি কি সেই সাধক? তুমি কি তোমার মন্ত্র বলে মানুষকে ক্ষতি করে যাচ্ছ? তখন হাকিম হুজুর বলেন, মানে ওই হাকিম হুজুর জিজ্ঞাসা করার পর ওই সাধক বলে যে না, আমি তো মানুষকে ক্ষতি করি না, আমি আমার প্রাপ্য অংশটুকু আমি মানুষের কাছ থেকে আদায় করিনি, আমি তো মানুষকে ক্ষতি করি না। ওই সাধক বলে যে এতটুক পর্যন্ত যে আপনি এসেছেন, আপনি কি জীবিত অবস্থায় ফিরে যেতে পারবেন? এই যে দেখছেন আমার সাথে অসংখ্য এন্টিটি, তারা আমার হয়ে কাজ করে, আমি বললে ওরা এক্ষুনি আপনাকে মেরে ফেলতে পারবে, আপনি জানেন না আমার ক্ষমতা কতটুকু। হাকিম হুজুর তখন বলেন যে দেখেন আপনি যে এরকম ভাবে ক্ষতি করছেন মানুষের, এতে আপনার লাভ কি? আল্লাহর কাছে আপনি কি বিচার, মানে আল্লাহর কাছে আপনি কিভাবে আপনার জবাবদিহিতা করবেন, আপনি সেটা বলেন। ওই ব্যক্তি বলে যে আমি তো মুসলমান না, আমি আল্লাহর কাছে কি জবাব দিতে করবো, আর আমি এসব স্রষ্টাতে বিশ্বাস করি না। ওই সাধক নাকি এইভাবে কথা বলতেছিল। হাকিম হুজুর বলেন যে যে মানুষের ক্ষতি করে তার ক্ষতি সৃষ্টি করতে এমনিতেই করে দেন, এবং তোর মৃত্যু, তিনি তখন খারাপ ভাষায় মানে একটু কঠিন ভাষায় তিনি কথা বলতে শুরু করেন হাকিম হুজুর, এবং তিনি বলছিলেন যে তোর মানে তোর যে ক্ষতি সাধন বা তোর বিচার সৃষ্টিকর্তা খুব শীঘ্রই করবেন। এই কথা বলার সাথে সাথে হাকিম হুজুরকে একটা চর বসিয়ে দেয় সেই সাধক, এবং হাকিম হুজুরের গালে সজোর একটা চর বসার পর হাকিম হুজুর দাঁড়ানো অবস্থা থেকে তিনি পড়ে যান, এবং এত জোরে চরটা ওনার গালে লাগে হাকিম হুজুর তিনি আর দাঁড়িয়ে থাকতে পারেন নাই, তিনি সাথে সাথে তিনি মাটিতে শুয়ে পড়েন। তিনি উঠে দাঁড়ান এবং সে করুণ মুহূর্তে তিনি আল্লাহর নাম ধরে ডাকছিলেন, এবং তিনি বলছিলেন যে তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না, জন্ম মৃত্যু আল্লাহর হাতে, আল্লাহ না চাইলে তুই আমার কোনো কিছু করতে পারবি না। হাকিম হুজুর বারবার এই কথা বলছিলেন, এবং ওই সাধক বলছিল যে তোকে এখানে রক্ষা করার মতো কেউ নাই। হাকিম হুজুর তখন কায়েসকে স্মরণ করছিলেন, কিন্তু কায়েসের কোনো পাত্তা তিনি পাচ্ছিলেন না। ওই সাধক তখন বলছে, তুই যাকে স্মরণ করতেছিস, তোর হয়ে যে জিন কাজ করে সে জিনের ক্ষমতা তো একটু বেশি না রে, আমার সাথে যারা আছে তাদের চাইতে অনেক কম, তাহলে এদের ভয়ে তো তোর কায়েস এখানে আসতেছে না। সে বলতেছে, সে সাধক তখন বলতেছে হাকিম হুজুরকে, হাকিম হুজুর বলেন যে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, আমি বিশ্বাস করি। হাকিম হুজুরকে তখন সে সাধক বলে যে তোর মৃত্যু এখন হবে, আমি তোকে এখানে বলি দিয়ে দেব, তোর গলা আমি কেটে তোর গলা আমি ঝুলিয়ে রাখবো গাছের সাথে, গাছের ডালের সাথে আমি তোর গলা, তোর কাটা মুন্ডু আমি ঝুলিয়ে রাখবো গাছের সাথে, তুই দেখবি। হাকিম হুজুর তখন মনে মনে বারবার আল্লাহর নাম নিচ্ছিলেন, আল্লাহর সাহায্য চাচ্ছিলেন, মনে মনে তিনি আয়াতুল কুরসি পাঠ করছিলেন। এই মহা বিপদে সেখান থেকে তিনি কিভাবে উদ্ধার পাবেন, বারবার তিনি আল্লাহর কাছে সাহায্য চাইছিলেন। ঠিক সেই মুহূর্তে হাকিম হুজুরের মনে হল যে হয়তোবা সাহায্য ওনার নিকটে পৌঁছে যাবে কিছুক্ষণের মধ্যেই। হাকিম হুজুর চোখ বন্ধ করে তিনি সেই অর্থাৎ তিনি পাঠ করছিলেন সূরা বাকারার কিছু আয়াত তিনি পাঠ করছিলেন বারবার, এবং তিনি আয়াতুল কুরসিও পাঠ করছিলেন ঠিক সেই মুহূর্তে। কিছুক্ষণের মধ্যেই দেখতে পান, হাকিম হুজুর দেখতে পান চারপাশটা অনেকটা আলোকিত হয়ে গিয়েছে, উজ্জ্বল উজ্জ্বল লাল এবং সাদা বর্ণের আলোকরশ্মি মিক্স হয়ে যেরকম একটা আলো সৃষ্টি করে ওই রকম আলোতে আলোকিত হয়ে গিয়েছে ওই কুঁড়ে ঘরের আশেপাশের অংশটুকু। ঘন জঙ্গল তখন পুরো আলোকিত এবং দূর দূরান্ত পর্যন্ত স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এত জুড়ে তখন বাতাস বইতে শুরু করলো। সাধক তখন চমকে গেল এবং ভয় পেয়ে গেল। সাধক তখন সে তার এন্টিটি গুলোকে নির্দেশ দিতেছে কি হইতেছে, দেখ তাড়াতাড়ি, দেখ কোথায় থেকে কে আসতেছে, তাড়াতাড়ি খোঁজ খবর নে, তাড়াতাড়ি ওকে আটকা। ওইভাবে সাধক বলতেছিল এবং সে মন্ত্র জপ করতেছিল, এবং তার হাতে একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে সে বারবার মাটিতে আঘাত করতেছিল। হাকিম হুজুর সশরীরে তিনি দাঁড়িয়ে আছেন ওই সাধকের সামনে এবং তিনি দেখতেছেন ওই সাধক কি করতেছে। এত জোরে বাতাস বইতেছিল মনে হচ্ছিল এখনই ডালপালাগুলো ভেঙে পড়ে যাবে, এখনই ডালপালাগুলো ভাঙবে। কিছুক্ষণের মধ্যে দেখতে না দেখতে বিরাট বড় গাছের ডাল একটা ভেঙে অনেক দূর থেকে, হাকিম হুজুর তো দেখতে পাচ্ছিলেন উজ্জ্বল আলোক রশ্মিতে, যে অনেক দূর থেকে ওই ডালটা উড়ে এসে ভেঙে ওই গাছের উপর থেকে ভেঙে উড়ে এসে সেটা সরাসরি ওই সাধকের কুঁড়ে ঘরের উপরে এসে পড়েছে, আছড়ে পড়েছে, এবং সাধকের কুঁড়ে ঘর ভেঙে তখন তছনছ হয়ে গিয়েছিল। সে আলোক রশ্মি অনেক দূর থেকে এগিয়ে আসতে থাকে হাকিম হুজুরের দিকে। সে আলোক ঝলক রশ্মিটা আস্তে আস্তে উপর থেকে যখন নিচে নামে তখন চারপাশে তখন আগুনের গুলার মতো ছোট ছোট কণা ছিটকে ছিটকে পড়তে থাকে, এবং হাকিম হুজুর তো সরাসরি বেশ কিছু এন্টিটি তিনি নিজ চোখে দেখতে পাচ্ছিলেন, এবং হাকিম হুজুর দেখেন সেই এন্টিটিগুলো ভয়ে যার যার অবস্থান থেকে পালানো শুরু করতেছে, এবং সবাই পালানো শুরু করে দিয়েছে, এবং বেশ কিছু এন্টিটি ভয়ে ক্ষতিগ্রস্ত হয়ে তারা সেখান থেকে ছুটতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই হাকিম হুজুর দেখেন তিনি যেখানে শত শত এন্টিটি টের পাচ্ছিলেন এবং কিছু এন্টিটি তিনি দেখতে পাচ্ছিলেন সেগুলোর একটাও সেখানে নাই। ঠিক সেই মুহূর্তে তিনি দেখেন সাধক কিন্তু বারবার মাটিতে তার লাঠি দিয়ে আঘাত করতেছিল এবং মন্ত্র পাঠ করছিল। তো হাকিম হুজুর দেখেন ওই আলোক রশ্মিটা তখন মাটিতে নেমে আসে, নেমে এসে ঠিক একটা মানব আকৃতির মতো আকৃতি সেটা সৃষ্টি হয়, একটা উজ্জ্বল রঙের আলোর মানব আকৃতি সৃষ্টি হয় এবং বেশ কিছুটা লম্বা, এবং ধীরে ধীরে সেই বস্তুটা সেই ব্যক্তিরা আস্তে আস্তে একটা মানুষের রূপ নেয়, এবং হাকিম হুজুর দেখেন খুব সুন্দর সাদা রঙের পাগড়ি পরা, সাদা রঙের জুব্বা, সাদা রঙের সাদা পায়ের মধ্যে কি যেন পেঁচানো, আর দাড়িটাও সাদা, এবং খুব সুন্দর একটা কররা মিষ্টি একটা আতরের ঘ্রাণ চারপাশটায় ভরে উঠেছে। এই জিনিসটা দেখা মাত্রই হাকিম হুজুর মনে মনে চিন্তা করতে থাকেন ইনি কে হতে পারেন, কায়েস কি তাহলে অন্য কাউকে এখানে এনেছে। কায়েসকে তিনি স্মরণ করেন এবং তিনি দেখেন কায়েস ওনার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। হাকিম হুজুর তখন বলেন এই ব্যক্তিকে, কায়েস তখন বলেন যে ইনি আমার দাদা হুজুর, ইনি আমার দাদা হুজুর, ওনার নাম সুলতান, উনি এসেছেন আপনাকে সাহায্য করার জন্য। আমি একা এখানে আসতে পারতাম না, আমি এন্টিটিগুলোর সাথে আমি একা লড়াই করতে পারতাম না, তাই আমি আমার দাদা হুজুরকে আমি স্মরণ করেছি। আমার দাদা হুজুর এসেছেন আপনাকে এক আল্লাহর উসিলায় আপনার এখানে আপনাকে রক্ষা করতে এসেছেন আমাদের দাদা হুজুর। হাকিম হুজুর মনে মনে বেশ কিছুটা খুশি হন এবং দেখেন সাধক প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। হাকিম হুজুর তখন সেই সাধককে বলেন যে তোর ক্ষমতা এখন কতটুকু আমি দেখব, কই তোর শয়তানগুলা, তোর শয়তানগুলো তুই সামনে আন। হাকিম হুজুর তখন রাগ হয়ে যায়, হাকিম মঞ্জুদার রাগান্বিত কণ্ঠে বারবার বলছিলেন এই সাধককে, তোর ক্ষমতা আজ কতটুকু আমি দেখব, দেখা তোর ক্ষমতা। ওই সাধক তখন বারবার বারবার সে মাটিতে আঘাত করছিল ওই লাঠি দ্বারা, কিন্তু কোন তার মন্ত্র এবং তার যে তান্ত্রিক শক্তি আছে, কবিরাজি শক্তি আছে, সেই শক্তি তার কোনোভাবে কাজ করছিল না। হাকিম হুজুর তখন বলেন যে কি তোর শক্তি শেষ হয়ে গিয়েছে? হাকিম হুজুর তখন ওই সাধককে তিনি বলেন, তিনি তখন বলছিলেন কায়েসকে বলেন যে এই সাধকের এখন কি করা যায়। দাদা হুজুর বেশ কিছু সামনে এগিয়ে আসায় হাকিম হুজুর তখন সালাম দেন সেই সুলতানকে, সুলতান নামে সেই দাদা হুজুরকে তখন তিনি সালাম দেন। দাদা হুজুর তখন সালামের জবাব নেন এবং তিনি বলেন, একটা কথাই বলেন যে এই সাধক গুপ্ত সাধকের অবস্থা কি হবে সেটা আমি ভালো বুঝব। হাকিম হুজুর শুধু একটা জিনিসই দেখলেন, দাদা হুজুর তখন ওই সাধককে, সাধকের একটা হাত তিনি ধরলেন, ধরে তিনি ওই সাধককে টানতে টানতে গাছপালার গভীরে তিনি টেনে নিয়ে চলে গেলেন এবং ওনার শরীরে যে উজ্জ্বল আলোক রশ্মি ছিল সেটাও ধীরে ধীরে নিভে গেল। কায়েস তো কায়েসকে তখন তিনি জিজ্ঞেস করছেন দাদা হুজুর কোথায় চলে গেলেন সাধককে নিয়ে। কায়েস তখন বললেন যে ওই সাধকের কি অবস্থা হবে আমি সেটা এখন জানি না, পরবর্তীতে হবে, তবে এখন দাদা হুজুর চলে গিয়েছেন। কায়েসকে তখন তিনি বলেন যে ঠিক আছে আমরা এখন চলে যাই, যে কাজের জন্য আমরা এসেছিলাম সেই কাজটা সম্পন্ন হয়ে গিয়েছে, এখন আর কোনো সমস্যা হবে না। তখন হাকিম হুজুর তখন কায়েসকে সাথে নিয়ে বেশ অনেকটা সময় নিয়ে তারা আস্তে আস্তে ওই জঙ্গল থেকে বেরিয়ে আসে এবং এসে তিনি সরাসরি চলে আসেন মোহন মিয়ার বাড়িতে। মোহন মিয়ার বাড়িতে আসার পর তিনি মোহন মিয়াকে দেখেন যে মোহন মিয়ার শারীরিক অবস্থা খুবই খারাপ এবং মোহন মিয়াকে দেখে ওনার খুব মায়া লাগতেছে। মোহন মিয়ার পুরো শরীর একদম নীল নীলাভবর্ণ ধারণ করেছে, মনে হচ্ছিল তিনি বিষ পান করেছেন, মনে হচ্ছিল ওনার শরীরে কেউ বিষ ঢেলে দিয়েছে, এরকম একটা অবস্থা। হাকিম হুজুর তখন ওনার কাছে এসে ওনার মাথায় হাত বুলিয়ে তিনি দোয়াদুরু পড়ছিলেন, কিন্তু মোহন মিয়ার কথা বন্ধ, তিনি কোনো কথাবার্তা বলতে পারছিলেন না। ধীরে ধীরে মোহন মিয়ার শরীর নিস্তেজ হয়ে যায়। সেখানে থাকাকালীন বেশ ঘন্টা দুয়েক হাকিম হুজুর সেখানে ছিলেন এবং আস্তে আস্তে তিনি দেখতে পান, তিনি যখন সেখানে নামাজ পড়ছিলেন, অর্থাৎ তিনি এশার এবং মাগরিবের সালাত কাজা তিনি সেখানে আদায় করেন, আদায় করার পরপরই সেখানে কান্নার রূপ পড়ে যায় মোহন মিয়ার বাড়িতে। মোহন মিয়ার স্ত্রী, তার অন্যান্য সন্তান এবং প্রতিবেশী যারা আত্মীয় স্বজন ছিল সেখানে প্রত্যেকে কান্নাকাটি শুরু করে দেয়। হাকিম হুজুর দৌড়ে অন্য রুম থেকে সেই মোহন মিয়া যে বেডে শুয়েছিল, যে রুমে শুয়েছিল, সেখানে তিনি যান এবং দেখেন যে মোহন মিয়া তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, এই পৃথিবীর মায়া ছেড়ে সে চলে গিয়েছে। তিনি খুবই দুঃখ, মানে খুবই তিনি হতাশ হয়ে যান যে আমি মোহন মিয়া এবং মোহন মিয়া তার ছোট ছেলেকে বাঁচাতে পারলাম না। তিনি তার ওয়াইফকে বলছিলেন, মোহন মিয়ার ওয়াইফকে বলছিলেন যে এই খবরটা যদি আমার কাছে আরো বেশ কয়েকদিন আগে আসতো, হয়তো বা আজকে মোহন মিয়া এবং তার ছোট সন্তান বেঁচে থাকত। তিনি তাদেরকে একটাই সান্ত্বনা দেন, জন্ম মৃত্যু সবই আল্লাহর হাতে, হয়তো এতটুক পর্যন্তই তার হায়াত লেখা ছিল, এখানে দুঃখ, এখানে কষ্ট পাওয়ার কিছু নাই, তার জন্য মন থেকে দোয়া করো আল্লাহ যেন ওনাকে জান্নাত দান করে। সেই মোহন মিয়ার পরিবারের অবস্থা পরবর্তীতে কি হয়েছিল হাকিম হুজুর আর খোঁজ খবর নেন নাই। কায়েসের সাথে তিনি পরবর্তীতে কথাবার্তা বলেন এবং তিনি জানতে পারেন কায়েস পরবর্তীতে খোঁজ খবর নিয়ে আসে এবং কায়েস যেটা জানায় যে মোহন মিয়ার পরিবার স্বাভাবিকভাবেই চলে, মানে স্বাভাবিকভাবেই চলছিল এবং মোহন মিয়ার সেই মৃত্যুর কারণে তার বাগানের মালিকরা মোহন মিয়ার স্ত্রীকে ভালো একটা কাজে তারা দিয়ে দেয়, তো যে কারণে এর মাধ্যমে তাদের পরিবার কোনোরকম ভাবে চলে যাচ্ছে। হাকিম হুজুর তখন জানতে চান সেই কায়েসের কাছে যে দাদা হুজুর সেই গুপ্ত সাধককে নিয়ে কোথায় চলে গিয়েছিলেন এবং বর্তমানে সেই গুপ্ত সাধকের অবস্থা কিরকম। হাকিম হুজুরকে তখন কায়েস জানায় যে দাদা হুজুর সেই সাধককে নিয়ে বন্দি করে রেখেছেন ওনার মায়া জালে এবং সেই সাধককে তার উপযুক্ত শাস্তি তিনি দিয়ে দিবেন। হাকিম হুজুর তখন বলেন যে আমি জানতে চাই সম্পূর্ণ প্রসেস। তখন ওই কায়েস বলে যে না, সম্পূর্ণ প্রসেস আপনি জানতে পারবেন না, কারণ সবকিছু জানা আপনার জন্য ঠিক হবে না। তো তখন দাদা হুজুর সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পারেন হাকিম হুজুর। সেই দাদা হুজুর আসলে হচ্ছেন কায়েসের দাদা, তার পিতার পিতা, কায়েসের পিতার পিতা সেই দাদা হুজুর সুলতান। তিনি এসেছিলেন, তিনি কায়েসের অনুরোধে সেখানে এসেছিলেন। তিনি সব জায়গায় যান না, তিনি সবখানে সবাইকে সাহায্য করতে তিনি যান না, তিনি এখান থেকে অনেক অনেক দূরে থাকেন। সেখান থেকে তিনি কায়েসের অনুরোধে তিনি এসেছিলেন। হাকিম হুজুরের সাথে কায়েস বহু বছর যাবৎ আছেন। হাকিম হুজুর এই ব্যাপারে একটু বলেছিলেন যে কায়েসকে তিনি কিভাবে পেয়েছিলেন, কায়েসের সাথে ওনার সম্পর্ক কিভাবে করে উঠে, তিনি এই বিষয়টুকু একটু বলেছিলেন। হাকিম হুজুর বলেন, ওনার দাদা যে ছিলেন, হাকিম হুজুরের যে দাদা ছিলেন, তিনি এক ধরনের কবিরাজ এবং হুজুর ছিলেন। তিনি মানুষের জিন রিলেটেড সমস্যার তিনি সমাধান করতেন। তো ওই সময় থেকে ওই দাদা অর্থাৎ হাকিম হুজুরের দাদার সাথে কায়েস তিনি থাকতেন সব সময় তিনি থাকতেন এবং বিভিন্ন কাজে তিনি সাহায্য করেছেন। মাঝখানে ওনার বাবা অর্থাৎ হাকিম হুজুরের যে বাবা, তিনি তেমন কোনো কাজ পারতেন না, তিনি কোনো কাজ করতেন না, অর্থাৎ এই ধরনের কাজে তিনি সম্পৃক্ত ছিলেন না। তো ওই দাদা অর্থাৎ হাকিম হুজুরের দাদা মারা যাওয়ার পর কায়েস বহু বছর যাবৎ সে অনেক দূরে থাকতো, একা একা থাকতো, কোনো মানুষের সাহায্যে সে এগিয়ে আসতো না। তবে তার দাদা অর্থাৎ হাকিম হুজুরের দাদা নাকি বলে গিয়েছিল যে আমার অমুক সন্তানের এক সন্তান হবে, আমার সেই নাতিকে তুমি আগলে রেখো, সে নাতির সাথে তুমি কাজ করতে পারবে, সেই নাতি ইনশাল্লাহ অনেক ভালো ছেলে হবে। তো এই কথা নাকি দাদা অর্থাৎ হাকিম হুজুরের দাদা কায়েসকে বলে দিয়ে গিয়েছিলেন। কায়েস তখন সেই অপেক্ষায় রয়েছিলেন। তো অর্থাৎ পরবর্তীতে যখন তার বাবা অর্থাৎ কায়েসের দাদা মারা যায়, পরবর্তীতে বেশ অনেক বছর কায়েস আর এদিকে আসে না। এবং পরবর্তীতে যখন কায়েসের বাবার সন্তান হয় অর্থাৎ হাকিম হুজুরের বাবার সন্তান হয় অর্থাৎ হাকিম হুজুরের জন্ম হয়, তখন নাকি একবার কায়েস এসেছিল দেখার জন্য। এবং কায়েস এর মানে ওই সময়টার অপেক্ষায় ছিল যেই সময়টাতে হাকিম হুজুর প্রাপ্তবয়স্ক হবেন এবং তিনি এতটুক পর্যন্ত লেখাপড়া অর্থাৎ একটা নির্দিষ্ট লেখাপড়ার কথা ওই দাদা হুজুর দাদা বলে দিয়েছিলেন, হাকিম হুজুরের দাদা বলে দিয়েছিলেন কায়েসকে। ওই লেখাপড়াটা সম্পূর্ণ করলে কায়েসকে বলে দিয়েছিলেন যে তুমি আমার সেই নাতির সাথে দেখা করবে এবং তার সাথে তুমি কাজ করা শুরু করবে, তাকে শিক্ষা প্রদান করা শুরু করবে। তো আলেম পাশ করার পরেই সর্বপ্রথম কায়েসের সাথে ওনার পরিচয় হয়। সেই সময়কাল থেকে এখনো হাকিম হুজুরের সাথে কায়েস রয়েছেন এবং বিভিন্নভাবে তিনি সাহায্য করছেন। এযাবৎকাল তিনি অনেক হাজার মানে শত শত কেস তিনি সলভ করেছেন, বিভিন্ন জায়গায় তিনি গিয়েছেন, সব জায়গায় তিনি কায়েসের সাহায্য পেয়েছেন। কায়েস সর্বাবস্থায় হাকিম হুজুরকে সাহায্য করে এসেছেন। মোহন মিয়ার সেই ঘটনা সমাধানের পর অর্থাৎ গুপ্ত সাধকের সেখানে যাবার পর ওই দাদা হুজুরকে অর্থাৎ কায়েসের দাদা হুজুরকে দেখার পর তিনি যেভাবে অর্থাৎ অবাক হয়েছিলেন, তো ওই দাদা হুজুর নাকি কায়েসের মাধ্যমে হাকিম হুজুরের কাছে একটা পাখির পালক তিনি পাঠিয়েছিলেন, খুব সুন্দর কবুতরের পালকের মতো দেখতে, এই পালকটা নাকি ওনাকে দিয়েছিলেন কায়েসের মাধ্যমে। কায়েস সে পালকটা এনে হাকিম হুজুরকে দিয়েছেন এবং হাকিম হুজুর সেটা এখনো যত্ন সহকারে রেখে দিয়েছেন। হাকিম হুজুরকে বলে দিয়েছিলেন যে তুমি যখন খুব বেশি বিপদে পড়ে যাবে, কোনো সমস্যা সমাধানে যখন খুব বেশি বিপদে পড়ে যাবে বা কোনো শয়তান জিন যখন তোমাকে বেশি আক্রমণ করতে আসবে বা তোমার ক্ষতি সাধন করতে আসবে, যখন তুমি কোনো কিছু আর করতে পারবে নিজের ক্ষমতা দ্বারা, তখন তুমি সেই পাখির পালককে সেই পাখির পালকের দিকে তাকে মুখের কাছাকাছি নিয়ে সুলতান, ওই যে দাদা হুজুরের যে নামটা, সেই নামটা, যে সম্পূর্ণ নাম আছে ওনার, সম্পূর্ণ নাম তিনি শেয়ার করেন নাই, শুধু এই কথাই বলেছিলেন ওই দাদা হুজুরের নামের একটা অংশ সুলতান। তো সম্পূর্ণ দাদা হুজুরের যে নামটা, সেই নামটা তিনবার পাঠ করে তিনটা ফু দিলে ওই পাখির পালকে সেই দাদা হুজুর তিনি আসতে পারেন সেই সমস্যা সমাধানে, এবং সেই সংকটপূর্ণ মুহূর্তে তিনি এসে হয়তো সাহায্য করতে পারেন হাকিম হুজুরকে। তো কায়েস ওই পাখির পালকটা এনে দিয়েছিলেন। তো এই ঘটনাটা, মোহন মিয়ার যে ঘটনাটা, এই ঘটনাটা আজ থেকে প্রায় অনেক বছর আগে, 2013 কি 14 সালের দিকের ঘটনা এটা সিলেটের। তো ওই ঘটনাটার পরপরই, মাসখানেক পরেই, কায়েস তার দাদা হুজুরের কাছ থেকে ওই পাখির পালকটা হাকিম হুজুরকে এনে দিয়েছিলেন, এবং এখনো পর্যন্ত সে পালকটা তিনি রেখে দিয়েছেন। তবে এখনো পর্যন্ত তিনি সেই পাখির, অর্থাৎ ওই সময়কাল থেকে 2014 সাল থেকে এখন পর্যন্ত ওই পাখির পালকটা তিনি যত্ন সহকারে তিনি রেখে দিয়েছেন, কিন্তু সে পাখির পালকটা এখনো পর্যন্ত ব্যবহারের কোনো প্রয়োজন পড়েনি। সকল সমস্যায় তিনি ধীরে ধীরে নিজে নিজেই সমস্যার সমাধান করেছেন। তিনি একটা কথাই বলেন যে যেখানে কোরআন আছে, যেখানে আল্লাহ আছে, আল্লাহর আইন আছে, ওইগুলোর মাধ্যমে নিজে যতটুকু পারি ততটুকু মানুষের সমস্যা সমাধানের চেষ্টা করি। এর মাধ্যমে তো কায়েস আছেই, কায়েসেরও বেশ কিছু শুভাকাঙ্ক্ষী পরিচিত আছে, ওনাদের সাহায্যেও হাকিম হুজুর বিভিন্ন সমস্যার সমাধান করে আছেন। তো এই ছিল হাকিম হুজুরের সিলেটের এই ঘটনাটা, মোহন মিয়ার ঘটনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি আজকের পর্ব থেকে, আল্লাহ হাফেজ।
أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم جلّا بالان كرچ منتظر أعوذ بالله من الشيطان الرجيم بار 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 بولا جاچھے شے جلّر پرتھم رات آج ایکٹا چھوٹا اگربتی گھر ریک کنے جلچھے ای جلّا بالان کرو অত্যন্ত জরুরি, কারণ পরিবারের সবাই এই চিল্লা পালন করেছে, কারণ পরিবারের এমন এক শত্রু রয়েছে যে শত্রুর সাথে লড়াই করতে গেলে চিল্লা পালন করা অতীব জরুরি। আর চিল্লা পালন করার পরে যে ক্ষমতা তারা প্রাপ্ত হয়, সেই ক্ষমতা নিয়ে তারা সেই শত্রুর সাথে মোকাবেলা করতে পারে। শত্রু অতি প্রাচীন, কয়েক পুরুষ পূর্বের শত্রুতা, সে কয়েক পুরুষ পূর্বের হলেও শত্রু কিন্তু অত্যন্ত প্রাচীন। তারা হাওয়ায় ঘোরাফেরা করে, তারা দ্রুত বেগে চলাফেরা করতে পারে, এবং তারা যে কোনো কথা চাইলে শুনতে পারে। শত্রু অবগত আছে মুনতাসির চিল্লা পালন করছে, এবং আজ তার প্রথম রাত। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম أعوذ بالله من الشيطان الرجيم
أعوذ بالله من الشيطان الرجيم
হঠাৎ ঠিক এই কালামটা পড়ার সময় তার পাশ থেকে কেউ ঠিক এইভাবে বলে উঠল,
أعوذ بالله من الشيطان الرجيم।
শরীর কেঁপে ওঠে এমন তো ছিল, প্রত্যেকটা ব্যক্তির শরীর কেঁপে উঠবে যখন একা ঘরে, একা ঘরে, ঘরের এক কোনায় আগর জ্বলছে এবং সেই সুঘ্রাণ যখন মানসিকভাবে এক চাপ তৈরি করছে একদেখা কোনো কিছুর মুখোমুখি হওয়ার, তার উপর চিল্লা পালন হচ্ছে। আচমকায় যদি এইভাবে শুনতে পাওয়া যায় দেহহীন কোনো সত্তার কণ্ঠস্বর, তাও এইভাবে মানুষ কেঁপে উঠবে, যে কেউ কেঁপে উঠবে, আমিও কেঁপে উঠব, আপনিও কেঁপে উঠবেন, কারণ নীরবতা ভঙ্গ করে দেয় এই ধরনের শব্দ। এমন নয় যে শুধু মানুষ তা বলবে, অশরীরাও এই কথা বলে, কারণ বিতাড়িত শয়তানের হাত থেকে সকলেই রক্ষা পাওয়ার জন্য এই দোয়া করতে পারে। এই জন্যই এই দোয়া, এই জন্যই এই কালাম। أعوذ بالله من الشيطان الرجيم কাঁদতে থাকা গলায় মুনতাসির তখন পড়ে যাচ্ছে। মুনতাসিরকে আগে থেকে হেদায়ত দেওয়া ছিল যে তুমি সাবধান থাকবে, প্রথম দিন রাতে কোনো কিছু হয় না, কিন্তু তারপরও কোনো না কোনো সময় শত্রুর আগমন ঘটে প্রথম রাতেই। ভয় দেখাতে পারে, ভেলকি দেখাতে পারে, এমনকি নিজেকেও দেখতে পারো, কিন্তু ভয় পাবে না, আমল চালিয়ে যাবে, আমলের উপরে ইয়াকিন রাখবে। মনে রেখো, যে জায়গায় বসে রয়েছ ঠিক সেই জায়গায় যদি আগুনও লেগে যায়, ওই আগুনের তাপ তোমাকে ছুঁবে না। বসার সময় নিজের আঙ্গুল জমিনের উপরে রেখে প্রথমে সামনের দিক থেকে ডান দিকে ঘুরিয়ে পেছনের দিকে এক টান দাও, তারপরে রাতের আঙ্গুল দিয়ে বাম দিক থেকে ঘুরিয়ে পেছন পর্যন্ত নিয়ে যাও। এই দুই মুখী দাগ মিলে হবে গোলাকার এক দাগ। এই দাগের ভেতরে নিজেকে বসিয়ে রাখবে, এই দাগের বাইরে এক কদমও দেওয়া যাবে না, এমনকি আঙ্গুলও বের করা যাবে না। শত্রু আসুক অথবা বন্ধু আসুক, তারা কেউ এই দাগের ভেতর আসতে পারবে না। এমন নয় যে তারা আসতে পারবে না, তারা জানে তারা আসতে পারবে, এমনকি তুমিও জানো যে কেউ যে কোনো জায়গায় যে কোনো সময় প্রবেশ করতে পারে, কিন্তু তুমি কিভাবে নিজেকে প্রোটেক্ট করে রাখবে তা হচ্ছে একটা মাত্র উপায়, নিজের সক্ষমতা। যে এইখানে বসে রয়েছ কেউ এসে তোমাকে ছুঁতে পারবে না, এই সক্ষমতা বজায় রাখলো তাহলে দেখবে ওরা কেউ তোমার কাছে আসবে না। কারণ যদি তোমার কাছে আসবে, তোমার অজান্তেই তো তুমি নিজেকে সক্ষমভাবে শক্ত করে ধরে রেখেছ, এসে তোমার কোনো কিছু করতে পারবে না। বলতেই থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পুরো রাত না যায়। তোমাকে টানা সাত রাত এই চিল্লা পালন করতে হবে, কারণ তোমার বয়স হয়ে গেছে। এই আজ এই শত্রুর সাথে সবসময় মোকাবেলা করার মতো সক্ষমতা সবার নেই। বংশে অনেক ছেলে রয়েছে, বংশে অনেক সন্তান রয়েছে, সবাই এই সমস্ত কিছুর জন্য সিলেক্টেড হবে না কখনোই, কিন্তু মুনতাসির সিলেক্টেড। কারণ ওই এক কথাই, বংশে অনেক ছেলে রয়েছে, সবাই সিলেক্টেড না। মুনতাসির একটু গোয়া টাইপের, প্রচন্ড রাগ ওর ভেতরে, কিন্তু ছেলেটা অল্প কয়েকদিন আগে প্রচন্ড ধাক্কা খেয়েছে, প্রচন্ড ধাক্কা সে এই জন্য খেয়েছে, সে যাকে ভালোবাসত তাকে সে হারিয়ে ফেলেছে। এক অদ্ভুত বেদনায় যখন মানুষ আক্রান্ত হয়, সেই বেদনাকে সে কখনো কারোর সঙ্গে খুলে বলতে পারে না, বোঝাতে পারে না, এমনকি সেই বেদনার যন্ত্রণা কেমন তাও সে বোঝাতে পারে না। শুধু বিরহের রাতগুলো কাটতে থাকে, নির্ঘুম রাত, প্রচন্ড অশান্তি, প্রচন্ড হতাশা, প্রচন্ড কান্নায় ওই নির্ঘুম রাতগুলো পার হতে থাকে, বাইরের ছায়া এবং আলোর খেলা দেখতে দেখতে। উপরে ঝুলতে থাকা ফ্যান যে ঘুরছে সজোরে, সে ঘুরতে থাকা ফ্যানের প্রত্যেকটা ব্লেডের দিকে তাকিয়ে তাকিয়ে ওই নির্ঘুম রাত পার করতে হয়। কান্না তখন একমাত্র সাথী হয়ে পড়ে হারিয়ে যাওয়া ভালোবাসার, সেই সুখ বা সেই টানটাকে অনুভব করার জন্য একমাত্র সাথী সেই কান্নাই। ভালোবাসার মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, তাকে কাছে পাওয়ার আগে সেই আকাঙ্ক্ষা থেকে শুরু করে সমস্ত বেদনা তখন একসাথে জাপটে ধরে, এবং সেই বয়সে সেই বেদনার মুখোমুখি হওয়া এবং সেই বেদনাকে পেছনে ফেলে আসা অত্যন্ত কঠিন। ঠিক এই সময়টায় হঠাৎ করেই পুরনো শত্রুর আবির্ভাব যেহেতু ঘটল, বড়দের সিদ্ধান্ত হওয়ার পরে তারা আয়না পড়ায় জানতে পারল এই মুহূর্তে কেবল মুনতাসিরই পারবে এই চিল্লা শনাক্ত করতে। কারণ ভেঙে যাওয়া হৃদয়ের তেমন কোনো ভয় নেই, ভেঙে যাওয়া হৃদয় শুধু এটুকুই জানে যে তাকে একটা সময় পর্যন্ত পড়ে থাকতে হবে এখানে, তার কোনো কিছু ভালো লাগবে না, তার জীবনের প্রতি কোনো মায়া নেই, কোনো টান নেই, এখন আর বাইরের কোনো কিছু প্রতি আর কোনো আগ্রহ নেই। মুনতাসিরকে যখন বলা হলো, মুনতাসির বলল 100 বার সে করবে, কিন্তু মুনতাসিরের আপন ইচ্ছা ছিল একটাই, ও চিল্লার পালন করুক, শত্রু আসুক আর শত্রুকে এসে মেরে ফেলুক, কারণ আত্মহত্যা মহাপাপ। এর চেতে বড় শত্রু এসে যদি তাকে মেরে ফেলে তা তার জন্য সবচেয়ে বেশি ভালো, মহাপাপ তার হল না। আবেগের বসে ছেলেরা এই ধরনের চিন্তা করবে এমন নয়, মেয়েরা ওই ধরনের চিন্তা করে, কারণ প্রত্যেকেই যখন হৃদয়ে আঘাত পায়, যখন কাউকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলে যে আর দুনিয়াতে নেই, সে মায়ার টানে যখন কেউ পড়ে যায় তখন তার সামনে দুনিয়া পুরো অন্ধকার হয়ে যায়। শুধু ওই একটা মানুষেরই চেতনা তার ভেতরে জাগ্রত থাকে সব সময়। ওই মেয়েটার কথাই সে নিজে ভাবছিল তখন, এবং মেয়েটাকেই চোখে দেখছিল সে তখন। এই চিল্লায় বসায় আগেও মোবাইল ফোনের স্ক্রিনে সে মেসেজগুলো দেখেছিল, পুরনো সেই মেসেজগুলো, যা এখন কেবল স্মৃতি, আর কেউ এইখানে কখনো মেসেজ করবে না। বন্ধু সে চিল্লা পালন করে যাচ্ছে, কিন্তু ভয় ওই একবারই সে পেয়েছে যখন সে শুনতে পেয়েছিল তারপরে এখন পর্যন্ত সে শোনেনি। চিল্লা সে পালন করে যাচ্ছে ঘরের ভেতরে সুগ্রাণ, সেই সুগ্রাণ তার উপরে মস্তাত্ত্বিক চাপ তৈরি করছে ঠিকই, কিন্তু সমস্ত চাপ দূরে রাখছে কেবল সেই স্মৃতিগুলো, তার ভালোবাসার সেই স্মৃতিগুলো। কেন জানি মনে হচ্ছে যে এই ঘরের অন্ধকারের ভেতরেই সে তার সে ভালোবাসা মানুষটাকে চোখে দেখতে পাচ্ছে। এই মুহূর্তগুলোর প্রত্যেকটা ভেঙে যাওয়া হৃদয় অনুভব করতে চায়, এই জন্যই তারা একা থাকে। নিজেদের এই অনুভূতিগুলোকে তারা নিজেরাই কল্পনায় বাস্তব করে, কারণ তার কখনোই সত্যিকার অর্থে সামনে ঘটবে না। প্রথম রাত কাটায় মুনতাসির, এবং প্রথম রাত কাটানোর পরে যখন দুপুরবেলা তার সাথে কথা হলো পরিবারের সে বয়োজ্যেষ্ঠদের সাথে, সে তখন রাতের কথা বলল যে কেবল সে একবারই শুনতে পেয়েছিল, একবারই যে সে শুনতে পেয়েছিল। এরপরে এমন অনুভব হয়েছে যে ইঁদুর হয়তো চলাফেরা করছে ঘরের ভেতরে, আবার কেন জানি মনে হলো যে একটা দমকা বাতাস এসে ঘরের দরজার সামনে থমকে গিয়েছিল, এবং ওই থমকে যাওয়ার কারণে দরজাটা যে একটু কেঁপে উঠেছিল সেটা বোঝা যায়, অনুভব করা যায়, কিন্তু শব্দ হয়নি। সে ভাইব্রেশন মধ্যে সে টের পেয়েছিল। বয়োজ্যেষ্ঠরা তাকে আমল চালিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিল কঠোরভাবে, কারণ চিল্লার জন্য এই মুহূর্তে সেই তো সিলেক্টেড। কিন্তু তাকে বলা হয়েছিল সে যাতে বাড়ির বাইরে না যায়। তৃতীয় দিন রাতে, মানে দ্বিতীয় দিন রাতে কোনো ঘটনা ঘটেনি, সুতরাং তৃতীয় দিন রাত, এই রাতে সে যখন আউযুবিল্লাহি মিনাশশাইতানির রাজিম চিল্লা পালন করতে যাচ্ছে, আচমকা তার কানে একটা শব্দ এল। তা সেই ভালোবাসার মানুষের মুখের হাসির মতো শব্দ, ওই হাসিটা তার কানে এমনিতেও বাজে। তার হঠাৎ করে মনে হলো যে ওইটাই হয়তো সে ভুল শুনছে এখন, কিন্তু হাসিটা তাকে সামনের দিক দিয়ে ঘুরিয়ে তার পেছনের দিক দিয়ে এসে থেমে আবার তার পেছনের দিক দিয়ে টান দিক হয়ে বেরিয়ে গেল। তার কিন্তু চোখ বন্ধ, সে কিন্তু চোখ খুলে তাকাতে পারবে না, চিল্লার নিয়মেইটাই। এই জন্য চোখে কিন্তু একটা কাপড় পর্যন্ত বেঁধে দেওয়া, কারণ মানুষ যত কিছু হোক না কেন চোখ বন্ধ করা অবস্থা একটুখানি হলেও চোখ খুলে দেখার চেষ্টা করবে কি ঘটছে। কিন্তু চিল্লার শর্ত হচ্ছে কিচ্ছু দেখা যাবে না, শুধু শ্রবণ শক্তির উপরে তাকে নির্ভর করে থাকতে হবে, তাকে শ্রবণ শক্তির উপরে টিকে থাকতে হবে, ওই শ্রবণ শক্তির উপরে সবকিছু। তখন মন্দাসে শুনতে পায় ওই হাসিটা তাকে পার করে, এখন ডান দিক দিয়ে পার করে দেয়ালের সাথে মিশে গেছে। অন্তরে তখন পর্যন্ত তার ভয় স্পর্শ করেনি, কিন্তু এবার সে একটা কণ্ঠস্বর শুনতে পায়। কণ্ঠস্বরটা এক জালামের, ওই জালামকে সে চেনে, তাদের এলাকার একজন বদজাত নেতা, কিন্তু তার ভালোবাসা সম্পর্কের সাথে এর কোনো যোগসূত্র নেই। কিন্তু সেই বদজাত কণ্ঠ যে কথাটা তাকে বলছিল তা হচ্ছে সে কিভাবে প্ল্যান করছে তাদের পরিবারের একজনের ক্ষতি করবে সে, এবং সেই প্ল্যানটা সে আরেকজনের সাথে বসে বসে শেয়ার করছে, এবং সেই কথা সে নিজের কানে শুনতে পাচ্ছে তখন। অর্থাৎ তার পরিবারের কারোর বিপদ হতে যাচ্ছে কোনো মানুষের চক্রান্তের দ্বারা, সে একেবারে সরাসরি সেই কথা শুনতে পাচ্ছে। ওই মুহূর্তে আবার কথা বলা বন্ধ হয়ে গেল তাদের। হঠাৎ করে মনে হলো কেউ যেন কল চাচ্ছে। তাদের বাড়িতে কোনো কল নেই। ওই যে কল চাপার শব্দ এবং সেই কল থেকে পানি বেরিয়ে এসে স্টিলের বালির উপরে পড়ার শব্দ সে নিজের কানে শুনতে পাচ্ছে। তার চিল্লা সে চালু রেখেছে, উষ্মা ঘরের ভিতরে একটা ঘূর্ণি বাতাসের অনুভূতি সে পেল, কারণ বাতাসটা ঘুরছে। চোখ বন্ধ অবস্থায় যেহেতু চোখ বাঁধা, তখনও সে অনুভব করতে পারছে ঘরের ভিতরে একটা ঘূর্ণি বাতাস, এবং এই ঘূর্ণি বাতাস যে তৈরি করছে সেই ঘূর্ণি বাতাসের একদম সম্পূর্ণ উচ্চতা তখন, এমন নয় যে এই ঘরের হাইট 80 বা 90 ফিট, এমন নয়, এই ঘরের হাইট আর প্রত্যেকটা ঘরের মধ্যে 10-12 ফিট, বড় যে 14-15 ফিট উচ্চতা, এবং এই বাতাস যেটা ঘূর্ণি বাতাস এই ঘরের ভিতরে ঘুরছে তার একদম উপরে যাওয়ার অবস্থান, সে হয়তো একটা পিঁপড়ার আকার নিয়ে রয়েছে তখন, কিন্তু চিল্লায় থাকা অবস্থায় সে সম্পূর্ণভাবে বুঝতে পারছিল। মুনতাসিরের এখন পর্যন্ত ভয় লাগেনি। মুনতাসিরকে ডাক দিল তার বাবা। মুনতাসির চোখ খোলেনি, কারণ এই ঘর নিজে লক করেছে সে, এবং তার বাবা এইখানে এই ঘরের ভিতরে ঢুকে তাকে ডাকবে না। একটা শব্দ হলো, একটা অদ্ভুত শব্দ, যেন বিড়াল ডাকতে গিয়েছিল, ডাকতে পারেনি, কি ওর গলা হয়তো একদম চেপে ধরেছে, এবং চেপে ধরার সময় চিৎকারও করেছিল, যার কারণে চিৎকারটা এক অদ্ভুত ভাবে সাইলেন্ট হয়ে যায়। মনে হলো এরকম একেবারে পাম কানের কাছে করে হলো বিড়ালের ডাক, একেবারে কেঁপে ওঠে মুনতাসির। মুনতাসির কেঁপে উঠলেও ঘরের ভেতরে ঠিক ওই সময় তুপ 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 করে হাঁটা চলার শব্দ শুনতে পেল সে, এবং এই তুপ তুপ করে হাঁটা চলার শব্দের মাঝখানে এক অদ্ভুত নারকীয় কণ্ঠের এক নারকীয় কান্না সে শুনতে পেল। এক অদ্ভুত কান্না, যে কান্না শুনলে শরীর কেঁপে ওঠে, লোমকূপগুলো দাঁড়িয়ে যায় ভয়ে আতঙ্কে, শির দ্বারা কেঁপে ওঠে। ওই অদ্ভুত কান্না সে শুনতে পায়, এই ঘরের ভেতরে সে কান্না করছে। মুনতাসির এখন মারাত্মকভাবে ভয় পেতে শুরু করেছে, কারণ হাত পা কাঁপছে আর ঠিকভাবে সে বলতে পারছে না, গলা ভেঙে যাচ্ছে, কখনো আউযুবিল্লাহ এই এরকম এরকম করে সে বলতে পারছে না, পুরোপুরি আউযুবিল্লাহ সে বারবার আটকে যাচ্ছে, সম্পূর্ণভাবে আউযুবিল্লাহ মিনে শাইতানির রাজিম সে শেষ করতে পারছিল না। দেখে আচমকা সেই কণ্ঠ আবার বলে উঠল, আউযুবিল্লাহ মিনে শাইতানির রাজিম। মুনতাসির নিজের উপরে আর নিয়ন্ত্রণ রাখতে পারেনি, সে উঠে দাঁড়ায়। সে চিন্তা করলো যে সে দৌড় দিবে, কিন্তু ওই সময়টুকুর ভেতরেই তার সাবকনশিয়াস তাকে বুঝালো যে না, তুমি দৌড় দিবে না। নিজের পায়ের পাতাগুলো একদম একত্র করে রাখলো, নিজেকে আটোসাটো করে রাখলো, নিজেকে জড়িয়ে ধরলো যেন নিজেই কোনো মতে তাকে এই সময়টুকু পার করতে হবে, কারণ সবাই বলেছিল যে তাকে ভয় দেখাবে, এবং সেই সময়টুকু তাকে কেবল পার করতে হবে আর কোনো কিছু না। এদিকে সেই ভালোবাসা মানুষ অদ্ভুত ভাবে তাকে ডাকছে আবেদনের স্বরে, ইঙ্গিতপূর্ণ শব্দ ব্যবহার করে তাকে কাছে ডাকছে, বলছে চোখ খোলার জন্য। সে অত্যন্ত আবেদনময়ী অবস্থায় দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র তার জন্য, সে যদি চোখ খোলে তাহলে সে সম্পূর্ণ সৌন্দর্যকে সে উপভোগ করতে পারে। কি মনে করে জানো নিজের চোখের উপর বেঁধে রাখা পট্টিটা সে সরিয়ে ফেলে, সেখান থেকে বের হবে না। সে বড় একটা নিঃশ্বাস নিল এবং নিজেকে শক্ত করলো। সে তৈরি হয়ে রইল যে কোনো ভয়ঙ্কর কাটা ছেলে থেকে শুরু করে গলিত মাংস দেহ দেখার জন্য, এবং ওইভাবেই তৈরি থাকা অবস্থায় সে চোখ খুলল। চোখ খুলতে পাওয়ার পরে তার চোখের সামনে এক নারী দাঁড়ানো। নারীর কপালে একটা টিপ, বড় টিপ, মধ্যবয়স্ক নারী, কিন্তু শরীরে কোন চর্বি নেই, মোটা নাছে, অত্যন্ত আবেদনময়ী। কিন্তু সে পরেছে সাদা শাড়ি এবং সাদা শাড়িতে তার এই আবেদনময়ী ঠং মুনতাসিরের শরীরে একটা ধাক্কা মারে। এই ধাক্কাটা তার পেটে এমন ভাবে শুরু হয় যেন সে তার নিজের চোখের সামনে যাকে দেখতে পাচ্ছে সে কোন রূপসী নয়, তার অন্য রূপ রয়েছে, যে রূপটা তার রাক্ষসী রূপ। যখনই সে নিজের এই থট প্রসেসটাকে নিজের ভেতরেই চালালো, ঠিক সেই মুহূর্তেই আসলেই তার চোখের সামনে থাকা রমণী মুহূর্তের ভিতরে এক রাক্ষসী রূপে আবির্ভূত হল এবং হাসতে লাগলো ঘরের ভেতরে। এইভাবে হাসছিল সে অনেকক্ষণ। কখন যে রাত ফুরিয়ে গেছে সে সেটা জানে না। কোন একটা সময় যে মুনতাসির জ্ঞান হারিয়ে ফেলেছে তা মুনতাসির বুঝতে পারেনি, কিন্তু মুনতাসির এখন পর্যন্ত ঠিক, তার কোনো ক্ষতি হয়নি, কেউ তার কোনো ক্ষতি এখন পর্যন্ত করেনি। কিন্তু মুনতাসিরের সামনে রয়েছে আরো দীর্ঘ সময়, মাত্র তো তিন রাত শেষ হল। আজ আবার বয়োজ্যেষ্ঠদের সাথে এই ব্যাপার নিয়ে আলাপ করতে হবে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে যাদের সাথে শত্রুতার গল্প সে শুনে এসছে এতগুলো বছর ধরে, কখনো তাদের ওই কথার ভেতরে বা মুখের ওই কথায় সে কখনো কোনো নারী এন্টিটির কথা শুনতে পায়নি। কোন নারীর কথা তো তারা শুনেই নেই যে নারী হয়তো সেই শত্রুতার ভেতরে কেউ। এখন চিল্লার সময় বলা হয়েছিল যে শত্রুরাই সেখানে প্রবেশ করবে। তাহলে এ কেমন শত্রু যে নারীর রূপে আবির্ভূত হলো, নাকি সে কোন নারী ছিল যে পরবর্তীতে নিজের ভয়ঙ্কর রাক্ষসী রূপ মুনতাসিরকে দেখালো? এই ব্যাপার নিয়ে মুনতাসির বয়োজ্যেষ্ঠদের সাথে আলাপ করবে বলে ঠিক করল। কিন্তু সেদিন দুপুরে সে কারোর সাথে কথা বলেনি। সেদিন দুপুরে সে ছিল বাইরে। সারাটা দুপুর বিকাল পার করলো সে একটা জায়গায় বসে থেকে, শুধুমাত্র সেই ভালোবাসা মানুষটার কথা সে চিন্তা করছে। আর দূরে তাকিয়ে দেখছে সে সূর্য অস্ত যায়। সেটা আমি আশা করি ঘটনা ভালো লেগেছে আপনাদের, কিন্তু ঘটনা এখানে শেষ না। এবং এই ঘটনা যদি আমি আলাপ করতে চাই আপনাদের সাথে বা আমার নিজের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি কথা বলতে চাই, মুনতাসিরদের পরিবারের মানে ইস্যুটা অনেক পুরাতন এবং এই পরিবারটা ধার্মিক পরিবার হলেও মডার্নাইজেশন তাদের ভেতরেও ঢুকতে শুরু করেছে এবং তাদের শত্রুতা রয়েছে অনেক পুরাতন, 5-6 পুরুষ আগের শত্রুতা, কিন্তু যাদের সাথে শত্রুতা তারা কিন্তু অত্যন্ত প্রাচীন। এবং তাদের বংশের হিসেবটা হচ্ছে এরকম যে তারা চাইলে সবাই এটা ক্যারি করতে পারবে না বা ক্ষমতা ক্যারি করতে পারবে না, এটা ক্যারি করবে শুধুমাত্র তারা যখন আয়না পড়া রেডি করবে, ওই আয়না পড়ার মাধ্যমে যার সুরত বা যার নাম আসবে ওইভাবেই। এবং ওই সময় মুনতাসিরের নামটা চলে আসে তাদের হিসেব আর কি, যে মুনতাসিরের নাম চলে আসে। এখন মুনতাসিরই বা কেন, আমার নিজস্ব চিন্তা ভাবনা থেকে আমি যদি আপনাদের সাথে কথা বলি, মানে মুনতাসিরের যে অবস্থাটা, মুনতাসিরের নাম উঠে আসা আমার কাছে মনে হয় না কাকতালীয় বা এমনি এমনি র্যান্ডম চলে এসছে। মুনতাসিরের যে অবস্থা, তার যে কন্ডিশন, যে কন্ডিশনটা সে ফেস করছে, যে সে তার প্রিয় কাউকে হারিয়ে ফেলেছে, যেহেতু মডার্ন সময় এখন ছেলেমেয়েরা এরকম চিন্তা ভাবনা করে এইভাবেই তার আগায়, কিন্তু তারপরেও তাদের প্রত্যেকের তো আবেগ রয়েছে, ভালোবাসা রয়েছে। এটা যখন তারা হারিয়ে ফেলে, বিশেষ করে মুনতাসিরের ক্ষেত্রে তার ভালোবাসা মানুষটা দুনিয়াতে নেই, আল্লাহর কাছে চলে গেছে, এই ব্রেকিং পয়েন্টে মানুষ, সেটা পুরুষ হোক আর নারী হোক, সে যেই হোক, সে এমন একটা শেল্টারে ঢোকা যায় যে শেল্টারটা বা যে বাবলটা হচ্ছে শুধুমাত্র কল্পনার জগৎ। এক মুহূর্ত তাকে সে হারিয়ে ফেলেছে, রিয়েলাইজ করবে যে সে আর নাই দুনিয়াতে, সেটার জন্য সে মানে কাঁদবে, মারাত্মক ভাবে সে কাঁদবে। আপনি আমি যেই হই না কেন, আমার মারাত্মকভাবে কাঁদব। ওই কান্নার মধ্যে কিন্তু কখনো সেই স্মৃতিগুলোকে নিয়ে আসবো না আমরা, বরং তাদের মায়াময় চেহারাটাকে আমরা ইমাজিন করব। তাদের হয়তো এক কোনা একটা হাসি ছিল ঠোঁটে কোনো একদিন সে দেখেছে, ওইটা সে কল্পনা করবে, অথবা সেটা কল্পনা করবে যে তার কষ্টটা কেমন হয়েছে, কল্পনা করবে যে সে এখন কবরে সে কিভাবে রয়েছে একা। এই কল্পনার কারণে কিন্তু অন্তর থেকে আরো বেশি ছিটকে কান্না বেরিয়ে আসবে। ওই আরেকটা পর্যায়ে দেখা যাবে যে কান্না করতে করতে এমন একটা স্টেজে আমরা পৌঁছাই না, যে স্টেজে আমাদের ইমোশনটা এই মুহূর্তে হালকা হয়ে আসে। ঠিক ওই হালকা হয়ে আসা ইমোশনের ওই স্টেজে সে হয়তো কল্পনা করবে যে সে তার ওই ভালোবাসা মানুষের সাথে কোনো সম্পর্ক জড়িয়ে রয়েছে বা হাঁটছে, অথবা তার সাথে সে সংসার করছে কোনো কিছু। কিন্তু আবারও রিয়েলাইজেশন আসবে সে তো দুনিয়াতেই নেই, আবার ওই রিয়েলাইজেশন যখন ব্যাক করবে আবারও সেই ব্যথা, আবারও সেই যন্ত্রণা। আমি বলেছি না এর কোনো ব্যাখ্যা নাই, আপনি এটাকে ডিসক্রাইব করতে পারবেন না, এটা কমাতে পারবেন না, এটা ওভার দ্য টাইম, সময় এটাকে হিল করে, সময় এটাকে সুস্থ করে তোলে। যত সময় যায় তত মানুষ বা মানুষ আর কি, পুরুষ বা নারী সে যেই হোক, সে তত বেশি এই এই অবস্থা থেকে ধীরে 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 বেরিয়ে আসে। কেউ চাইলে হুট করে বেরিয়ে আসতে পারে না। আমাদের পিতামাতা মারা যেতে পারেন, আমাদের ভাই আত্মীয় স্বজন বোন যে কেউ মারা যেতে পারে, তাদের সাথে আমাদের অ্যাটাচমেন্ট কতটুকু তার উপর নির্ভর করে আমাদের ইমোশন। এখন মুন্তাসিরের এখানে অ্যাটাচমেন্ট সে তার অন্য কোনো প্রিয়তম কাউকে হারায়নি এমন না, ওই প্রিয়তমার চাইতেও বেশি, মানে প্রিয়তম যে প্রিয়তম তমা যেই হোক তার চাইতেও বেশি, কারণ এই ভালোবাসা মানুষগুলো স্পেস একদম আলাদা। তাদের জন্য মানুষগুলো যে কোনো কিছু করতে পারে, মানে এই স্পেসিফিক মানুষগুলোর জন্য। এবং এই ব্রোকেন পয়েন্টে মানুষকে একটা নির্দিষ্ট জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যেতে পারে। এই ব্রোকেন পয়েন্টে যদি মানুষকে যদি অন্য কোনো লক্ষ্য দেওয়া যেতে পারে এবং সে যদি সেই লক্ষ্যে অটল হয়ে পড়ে, তাহলে সেই লক্ষ্য তার জন্য অর্জন করা একটু কঠিন নয় এই ব্রোকেন পয়েন্টে। এই জন্যই আমার যেটা মনে হয় যে যারাই হোক এই আয়না পড়ার পেছনে যারাই রয়েছেন, তারা সম্ভবত এই মুহূর্তে বুঝতে পারছে না যে মুন্তাসির ছাড়া বেটার ক্যান্ডিডেট কেউ হবে না চিল্লা পালনের ক্ষেত্রে। এই জন্য তারা মুন্তাসিরের নাম নেয়, কারণ এক সে যখন যে চিল্লাটা পালন করবে তার ইমোশন তাকে কাবু করে রাখবে, যার কারণে ভয় বা অন্য কোনো কিছু তার উপরে অত বেশি প্রভাব ফেলতে পারবে না। এই জন্য যখনই সে অন্য ভাষায় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মানে অন্য কন্টেন্ট সে যখন শুনেছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সে কিন্তু ভয় পেল, সেখান থেকে সে ভাগেনি। কিন্তু আপনি আমি হলে আমার কথা বাদ, অন্য আরেকজন মানুষ হলে সেখান থেকে উঠে ফিরে যাওয়ার চেষ্টা করবে, কারণ প্রথম রাতে তো কেউ কখনো চিলা পালন করতে যে কোনো কিছু এরকম শোনা না, শোনা ঘরের এক কোণে যে আগরবাতি জ্বলছে বা সুগন্ধে যেটা জ্বলছে, এইটা কিন্তু শরীরে বা মনের উপর প্রচন্ড রকমের প্রেশার ফেলতে শুরু করে, কারণ ঘরের আবহাওয়া বদলে গেছে। ওই স্মুকি আবহাওয়াটা আপনি যখন নাকে নিচ্ছেন, আপনি নিজে থেকে কিন্তু একটা দরজা আনলক করে ফেলছেন, আপনার দেখার যে দরজাটা সেই দরজার ভিতরে একটা পর্দা, সেটাকে আপনি আনলক করে ফেলছেন। আপনার কাছে কেন জানি মনে হচ্ছে যে ঘরে বাইরে এদিক সেদিক এন্টিটি হয়তো অনেক বেশি, এমনও তো মনেই হতে পারে। এবং সেই অবস্থা থেকে মনে করুন যে আপনি যখন চিল্লা পালন করতে যাবেন, তখন ধীরে 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 আপনার সামনে বা পেছনে এদিক সেদিক কেউ না কেউ ধীরে ধীরে কোনো না কোনো সময় প্রকাশ পেয়ে যেতে পারে। এবং এই প্রকাশ পেয়ে যাওয়ার ব্যাপারটাই যেটা আমি আপনাদেরকে বললাম যে এই ধরনের লোকদের ক্ষেত্রে এই প্রকাশ পাওয়ার পরও তারা সেটা আরও সময় নেয় বোঝার জন্য, দেখার জন্য, যার কারণে চিল্লাটা কমপ্লিট হওয়ার মতো সে সময়টা পায়। কারণ চিল্লা যখন আপনি পালন করবেন, আপনি যে চিল্লার ভয়ে রয়েছেন এরকম অবস্থা আপনি চিল্লা পালন করতে পারবেন না, কিন্তু মুন্তাসিরের হিসাবটা অন্যরকম, সে তো বিরহে রয়েছে, তার তো অলরেডি আসমান মাথার উপর ভেঙে পড়ে গেছে। এই ক্যান্ডিডেট হচ্ছে সবচেয়ে বেস্ট চিল্লার ক্ষেত্রে বা যে কোনো আঙুলের ক্ষেত্রে, এবং সে সেই কাজটাই করে যাচ্ছে এবং পরিবারের হিসাব অনুযায়ী পরিবারের নিয়ম অনুযায়ী সে কিন্তু চিল্লা পালন করে যাচ্ছে। এখন কথা হচ্ছে যে প্রথম রাতেই কেন সে কণ্ঠস্বর শোনা গেল, সেই অদ্ভুত কণ্ঠস্বর। আমার নিজের যেটা মত, প্রথম রাতে শোনার পেছনে আমার একটা, আমি এখন পর্যন্ত তো বাকি ঘটনা তো যাই না, আমার নিজের যেটা মত হচ্ছে যে এর পেছনে কোনো না কোনো যোগসূত্র রয়েছে এদের, মানে এদের যোগসূত্র রয়েছে এই কারণে, মানে আমার যেটা মনে হয় যে মুনতাসিরের বেদনার সাথে, মুনতাসির যে হারিয়ে ফেলেছে একজন মানুষ যে দুনিয়াতে নেই, হয়তো আমার কেন জানি মনে হয় যে এর সাথে হয়তো 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 কোনো রকম কানেকশন থাকতে পারে, সিম্পলি হয়তো উনিশ বিশ, মানে ওই ঘটনা বা এখন পর্যন্ত যায় না যে সে তার প্রিয়তম ওই মানুষটা, মানে যাকে সে অনেক বেশি ভালোবাসত, সে মারা গেল কিভাবে এখন পর্যন্ত আমি যাই না। আবার এখানে আবার আরেকটা ঘটনা ঘটতে পারে, যখন শত্রু দেখলো যে মানে ক্যান্ডিডেট হচ্ছে বেস্ট, মানে মুনতাসির ক্যান্ডিডেট হিসেবে বেস্ট, এখন ইমোশনাল ট্রমার ভেতরে রয়েছে, সুতরাং ভয় ওকে কাবু করবে না, আমার মনে হয় এই জন্যই হয়তো একদম প্রথম দিকেই ওরা ওকে ভয় দেখানোর চেষ্টা করেছে, যে সময় ওর থট প্রসেসটা এস্টাবলিশ করার চেষ্টা করছে, হয়তো এই জন্যই ওরা, আমার যেটা মনে হয় যে ওই সময় ভয় দেখাচ্ছে। এখানে দুইটা ঘটনাই ঘটতে পারে যেটা বললাম, এক ওই প্রিয়তম মানুষ মারা যাওয়ার পিছনে হয় এদের হাত রয়েছে, নয়তো এই কন্ডিশনেই ওরা বুঝতে পারছে যে মুনতাসির ক্যান্ডিডেট ভালো, এই জন্য এসে সাথে ভয় দেখাই, প্রথম রাতের ব্যাপার। এরপরে আপনি দ্বিতীয় রাতে কোনো ঘটনা ঘটেনি, এটা সিম্পলি আসলেই ঘটে যে অনেক সময় দেখা যায় যে কেউ চিল্লা পালন করছে, প্রথম এক মাসে কোনো অনুভূতি নেই, এমনকি শেষ দিনের আগের দিনও অনেক অনুভূতি পায় না, কিন্তু অনেকে আবার বিভিন্ন র্যান্ডম দিনগুলোতে অনুভূতি পায়। মুনতাসির কিন্তু তৃতীয় দিন রাতের বেলা যে ইঁদুরের মুভমেন্ট, বাতাস থমকে এসে গেটের সামনে দাঁড়িয়ে যাওয়া, তার পরবর্তীতে যখন ওই রমণের আবির্ভাব ঘটে, এই ব্যাপারটা আসলে ওই রকমই ইঙ্গিত দেয় যে ওরা মুনতাসিরের কাছে হেরে যাচ্ছে খুব তাড়াতাড়ি, সেটা মুনতাসির টেরও পাচ্ছে না, আমার যেটা মতামত। কারণ এই যে সেক্সুয়াল অ্যাডভান্স যে ব্যাপারটা, মানে সেক্সুয়ালি আরেকজনকে মানে একটু কাবু করা, এটা ঠিক ওই সময় করে যখন একেবারে হেরে যাওয়ার মতো অবস্থা হয়েছে, তখন মানে হেরে যাচ্ছে সে, এখানে কিন্তু হেরে যাওয়ার মতো কোনো আলামত আসেনি। আমার যেটা মনে হয় যে শত্রু জানতো মুনতাসিরের কন্ডিশন, তো ওই কন্ডিশনটাকে একটু ম্যানিপুলেট করে, আমার যেটা মত আর কি, ওই কন্ডিশনটাকে ম্যানিপুলেট করে একটা মেয়ের রূপ নিয়ে আসলো। এখানে আকাঙ্ক্ষার ব্যাপার, মানে এই যে সেক্সুয়াল যে অ্যাডভান্সগুলো, এই ব্যাপারগুলোকে ওরা কোনো রকমই চেয়েছিল মুনতাসিরের উপরে এফেক্ট ফেলে, যদি মুনতাসিরের এই চিল্লাটাকে ভঙ্গ করা যায়। এখন এই চিল্লা ভঙ্গ করতে পারলে ওদের লাভ, কেন? কারণ মুনতাসিরের নাম যখন আয়না পড়া এসেছিল, যেটা আমি বিশ্বাস করি, মুনতাসিরের নাম যদি আয়না পড়া এসে থাকে, তার মানে বংশের অন্যান্য ছেলেরা এই মুহূর্তে রেডি না, ইভেন সেই রেডিনেসটাও 10-12-15 দিন 20 দিন 1 মাস 6 মাসও হবে না, সেটা 1 বছর পরেও হতে পারে, কারণ ইমিডিয়েটলি অন্য কেউ রেডি হতে পারে না। আমার যেটা মনে হয় যে ওরা চেয়েছিল যে এখনই যদি মুনতাসিরকে ভেঙে দেওয়া যেতে পারে, বা মুনতাসিরকে যদি এখনই ওই মানে তার যে স্পিরিচুয়ালিটি যেটা এখন ধীরে ধীরে অগ্রসর হচ্ছে সামনের দিকে, এটাকে যদি এই পয়েন্টে ব্রেক করে দিতে পারে, তাহলে শত্রুদের মোকাবেলা করার মতো যেমন কেউ থাকবে না এই মুহূর্তে, ঠিক তেমনি চিল্লাটা বন্ধ হয়ে গেল, ঠিক তেমনি মুনতাসিরও থমকে গেল, ওকে ওরা সুযোগ করলে ওই সময় চাইলে আছাড় মেরেও মেরে ফেলার মতো অবস্থা তৈরি করতে পারত। এটা হচ্ছে এই ঘটনা, আমি যে ঘটনা আপনাদেরকে শুনিয়েছি, এই ঘটনার প্রেক্ষিতে একটা আলোচনা। আমার কাছে যেটা মনে হয়, কিন্তু ঘটনা শেষ হয়নি, ঘটনা আরো কয়েক পর্ব চলবে, এটা ছোট করে ইচ্ছে করে পাবলিশ করছি, কারণ এটা ইচ্ছে করে পাবলিশ করার মতো ঘটনা নয়, এমন নয়, কারণ এই ঘটনার ক্ষেত্রে এই ঘটনাগুলোর পরবর্তীতে অন্য চ্যাপ্টারটা আসার আগে মধ্যে আলোচনা জরুরি, যাতে করে পরবর্তী চ্যাপ্টারের সাথে এই প্রথম চ্যাপ্টারের কানেকশনটা খুব সহজে বিল্ড আপ হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, মানে এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য বললাম।